সালামু আলাইকুম, স্বাগত সবাইকে যারা দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সঙ্গে রয়েছি আমি আজ অপূর্ব, এবং আজকে বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার আসলে আমরা প্রচন্ড রকম খুশি হয়ে যাই দুইটা কারণে। প্রথমত আমি যদি বলি যে কালকে শুক্রবার, ছুটির একটা দিন, ক্লাসের কোনো টেনশন নাই কিংবা আপনার অফিসটা নাই রেগুলার লাইফে। দ্বিতীয়ত যদি বলি যে যারা আসলে আমরা প্যারানর্মাল ঘটনাগুলো শুনতে ভালোবাসি, তাদের জন্য কিন্তু একটা অন্যরকম এক্সপেরিয়েন্স যে এখানটায় আপনি কিন্তু বেশ কিছু হরর এক্সপেরিয়েন্স বা যদি বলি যে থাকে না যে ব্যাখ্যাহীন কিছু ঘটনা, সেই ঘটনাগুলো শুনতে পান প্রতি বৃহস্পতিবার রাতে। এবং আমরা চেষ্টা করি এমন কিছু মানুষকে এখানে ইনভাইট করার জন্য যাদের কাছে বেশ কিছু এক্সপেরিয়েন্স আছে। তো সব মিলিয়ে কিন্তু আপনাদের সময়টা আজকে রাতে ইনশাআল্লাহ ভীষণ রকম ভালো কাটবে, এবং আশা করছি ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামের যারা শ্রোতা রয়েছেন, যারা সরাসরি রেডিওতে শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, তারা তো আমাদের সঙ্গে রয়েছেনই। তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে যদি বলি, ফরিদপুর বলি, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, বরিশাল, তারপরে যদি বলি যে পটুয়াখালী, বিভিন্ন জায়গা থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ, তারপরের দিকে বিক্রমপুর, মুন্সিগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে কিন্তু গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, এই সকল জায়গা থেকে আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন মানুষ কিন্তু শুনেন। এবং সেটা কখনো কখনো যদি ফ্রিকোয়েন্সির ভেতরে পড়ে যায় তাহলে রেডিওতে শুনছে, আবার যেহেতু এখন ফেসবুকের যুগ, ডিজিটাল মাধ্যম যেগুলো রয়েছে ইউটিউব অ্যান্ড ফেসবুক, সেগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং যদি আপনার হাতে একটা স্মার্টফোন থেকে থাকে সেক্ষেত্রে জাগো এফএম যে মোবাইল অ্যাপ, তো সেটা দিয়ে কিন্তু আপনি আমাদেরকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে শুনতে সবকিছু পাচ্ছেন। না, মোবাইল অ্যাপ দিয়ে আপনি শুনতে পারবেন, বাট ইউটিউব দিয়ে কিন্তু দেখতে পারবেন। প্রোগ্রাম কিন্তু এখন মিস করার কোনো চান্সই নাই। তো ফ্রিকোয়েন্সির ভিতরে যারা রয়েছেন তাদের জন্য একটা ভেরি গুড অ্যাডভান্টেজ, তাদের কোনো টাকা পয়সা লাগতেছে না। পৃথিবীতে এখন পর্যন্ত এই একটা মাধ্যম আমি দায়িত্ব নিয়ে যেটা বলতে পারি যে আপনাকে এন্টারটেইন হইতে টাকা পয়সা লাগে না। আপনি বাসায় যে টেলিভিশন সেটটা ব্যবহার করছেন, একটা বিরাট অ্যামাউন্ট দিয়ে কিন্তু প্রথমত সেটা কিনতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটার পিছনে দেখেন আপনার যদি বলি যে ইন্টারনেটের একটা চার্জ কিন্তু আপনাকে দিতে হয়, যদি আপনি সেখানে ইউটিউব অ্যাক্সেস করেন, ওটিটি প্ল্যাটফর্ম দেখেন, সেটাও বাদ দিলাম। আপনি যদি নর্মাল ডিশের লাইন ব্যবহার করেন, 300 থেকে 400 টাকা এলাকা ভেদে কিন্তু আপনাকে গুনতে হয়। বাট রেডিও এই ব্যাপারটা কিন্তু এতটা ইন্টারেস্টিং, যদি আপনার ছোট্ট একটা ফিচার ফোন বা বাটন ফোন যাই বলি না কেন, কিংবা এখনো অনেক অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু রেডিও থাকে, সো এটা দিয়ে অ্যাবসলিউটলি ফ্রি কিন্তু আপনি দিন রাত 24 ঘন্টা আপনি বিনোদন, নিজেকে বিনোদিত করতে পারছেন। এবং আপনাকে বিনোদন দেওয়ার জন্য আমরা কিন্তু ছুটে বেড়াচ্ছি, যদি বলি যে 24 ঘন্টা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ছুটে যাচ্ছি। যেমন কিছুদিন আগে কুমিল্লা শহরে গিয়েছিলাম, এবং কুমিল্লা শহরের আশপাশে বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সো কুমিল্লার সন্তান হিসেবে প্রথমত আমি গর্ববোধ করি যে এই কাজটার সাথে আমি নিজে সম্পৃক্ত থাকতে পেরেছিলাম। সো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। সো কুমিল্লার বিভিন্ন জায়গা, যেমন ধর্মসাগর বলি, শাসনগাছা বলি, কান্দির পার্ক, টমসম ব্রিজ, ধর্ম আপনার যদি বলি যে আপনার সেই যদি বলি সেই রসমালাইয়ের যে জায়গা রয়েছে, সেই জায়গাগুলো প্রত্যেকটা জায়গা আমরা চেষ্টা করেছি যে আপনাদের কাছে, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা জেলা স্কুল, সো এই জায়গাগুলোতে আমরা গিয়েছিলাম, জাঙ্গালিয়া, এপিজেড, লাকসাম রোড, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা গিয়েছিলাম আপনাদের খোঁজে এবং শহরের গল্প শুনতে, যে আমার শহর আমার গল্প। চমৎকার একটা সেগমেন্ট কিন্তু আমরা অলরেডি আপনাদের কাছ থেকে বেশ কিছু কথাবার্তা পেয়েছি। সো এই ব্যাপারগুলো আমাদেরকে ভীষণ রকম ইন্সপায়ার করে যে আরো চমৎকার চমৎকার কিছু যদি বলি যে প্রোগ্রাম তৈরি করার জন্য, আরো ভালোভাবে নিজেদেরকে মেলে ধরবার জন্য। তো সবকিছু মিলিয়ে কুমিল্লাবাসীর কাছে আমি গ্রেটফুল, ধন্যবাদ প্রত্যেককে। আমি জানি না যে কুমিল্লা থেকে যারা শুনছেন এই মুহূর্তে, সেদিন চলতি পথে আপনার সাথে আমার দেখা হয়েছিল কিনা, হয়তোবা দেখা হয়েছিল, হয়তোবা কথা হয়েছিল, হয়তোবা কথা হয়নি। আবারও প্রাণের শহর কুমিল্লায়, ভালোবাসার শহর কুমিল্লায় চলে আসব হুট করে কোনো একদিন। এনিওয়েজ, এবং অন্যান্য জায়গা থেকে যারা শুনছেন, চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, ফরিদপুর থেকে, আপনার শহরেও হুট করে কিন্তু একদিন জাগো এফএম চলে আসবে এবং আপনার শহরের গল্পগুলো আমরা ইনশাআল্লাহ শুনবো। এনিওয়েজ, অনেক দীর্ঘ একটা ইন্ট্রো হয়ে গেছে, বাট আপনাকে এখন যেখানে প্রসেসটা কি, যদি আপনি পরবর্তী পর্বে আসতে চান, মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারটায়। খুবই সহজ একটা প্রসেস। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠাবেন 26969 নম্বরে। ফেসবুকে কমেন্ট করতে চাইলে খুব সহজে করতে পারেন। এছাড়া আপনি যদি অনুষ্ঠান নিয়ে মতামত জানাতে চান, SMS করতে চান, সেক্ষেত্রে JFM লিখবেন, কাইন্ডলি RBS লিখবেন না। এবং RBS শুধুমাত্র তারা লিখবেন যাদের কাছে ভাই গল্প আছে, আদারওয়াইজ RBS লেখার কোন দরকার নাই। JFM, তারপর আপনার নাম, লোকেশন, আপনার মেসেজ লিখে পাঠাবেন 26969 নম্বরে। তবে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। সালামু আলাইকুম ভাইয়া, কি নাম তোমার?
আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান।
আশিকুর রহমান, কোথা থেকে এসছো?
আমি আসছি গেন্ডারিয়া থেকে,
ঢাকা গেন্ডারিয়া থেকে। কিসে পড়ো তুমি?
আমি মিদান সামাতে পড়ি।
বাহ, চমৎকার। মাদ্রাসায় লেখাপড়া করছো?
জি ইনশাআল্লাহ।
বাহ, চমৎকার। তো প্রথম কোন ঘটনাটা তুমি আজকে আমাদেরকে শোনাবা?
এই ঘটনা আমার দাদার সঙ্গে একটা ঘটে যাওয়া একটা ঘটনা।
ওকে।
তো ওই সময় আমার দাদার বয়স ছিল বোধ হয় 34 বছর। তো ওই সময় সে একটি রিক্সা কেনে। রিক্সা, ওই রিক্সা কেনার পরে তো ওইখান থেকে আপনার আমার যে দাদি আছে, আমার ওই দাদির সঙ্গে আমার দাদার খুব ঝগড়া লাগে। ঝগড়া লাগার পর আমার দাদা ঘর থেকে বেরিয়ে আসেন। ঘর থেকে বেরিয়ে তিনি বাজারে চলে আসেন। বাজারে চলে আসার পরে আপনার ওইখান থেকে একটি লোক তাকে বলল যে ভাই গোরস্থান যাবেন, উত্তর গোরস্থান। আমার দাদা প্রথম বললেন জি না, আমি যাব না। তো ওই লোকটা বললেন ভাই চলেন না, আমি একটু যাব, ওইখানে আমার দরকার, একটু কাজ আছে। তো আমার দাদা এক কথা রাজি হন। তো ওইখানে আমাদের বাজার থেকে ওই উত্তর গোরস্থান হয়েছে প্রায় মাত্র 2-2.5 কিলোমিটার দূর। তো ওইখানে যাওয়ার পরে রাস্তায় বসি আমার দাদা ওই লোকটাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি এত রাতে ওইখানে কেন যাবেন? লোকটি কোনো উত্তর দেয় না। তো উত্তর দেয় না, এটা আমার দাদা এত বেশি ই করেন না। তো তার কাম সে রিক্সা চালাতে লাগলো। তো এক পর্যায়ে দেখা গেছে ওই গোরস্থানের সামনে আসছেন, এবং গোরস্থানের সামনে আশেপাশে কোনো বাড়িও নাই, বাড়ি নাই। তখন দাদাকে ওই লোকটা ওইখানে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে লোকটিতে 100 টাকা বের করলো ওইখান থেকে, তার পকেট থেকে 100 টাকা বের করে আমার দাদাকে দিল। তো ওইখান থেকে ভাড়া 100 টাকা না 80 টাকা ভাড়া, তো 20 টাকা বাড়িয়ে দিছে ওই লোকটা। আর একটা কথা বলে রাখি, ওই লোকটার মাথায় ঘুমটা দেওয়া ছিল। লোকটির মাথায় ঘুমটা দেওয়া ছিল। তো ওই লোকটা আমার দাদার রিক্সা থেকে নেমেই সঙ্গে সঙ্গে ওই গোরস্থানের ভিতরে ঢুকে গেল। গোরস্থানের ভিতরে এই জিনিসটা আমার দাদা একটু লক্ষ্য করলো যে গোরস্থানের ভিতরে এত রাতে সে কি করবে। ওই সময় আমার দাদা ওই লোকটির ওই বিশু বিশু করতে করতে তার সঙ্গে গেল। তো কবরনাথের মধ্যে একটা গাছ ছিল, ওই গাছের আড়ালে আমার দাদা লুকিয়ে লুকিয়ে সব দেখতেছিল যে ওই লোকটা একটি কবর খুঁড়ে ওইখান থেকে আপনার লাশ বের করে তার কলিজা এবং আরো বিভিন্ন যা কিছু সবকিছু মানে বের করে খাচ্ছে, কাঁচা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ওইখানে বসে। তো আমার দাদা আর ওইখানে মানে নিজেকে ধরে রাখতে পারে নাই, এক চিৎকার দিয়ে ওইখানে তিনি সেন্সলেস হয়ে পড়েন। তো ওই সেন্সলেস হওয়ার পরে সকালবেলা যখন আমার তাদেরকে ওই খুঁজে পাচ্ছি না, তো আমার কাকা করলো কি যে হাঁটতে হাঁটতে গেল, হাঁটতে হাঁটতে দেখে অনেক দূর, তাই একটা বাইক নিল। বাইক নিয়ে সামনে দিয়ে ওই বাজারের দিকে গেল। বাজারের দিকে দেখে নাই, বাজারও নাই। তো এক দোকানদার বলল যে তিনি ওই গতকাল রাত্রে উত্তরা গোরস্থানের দিক গেছিল। তো আমার কাকায় ওই সময় গোরস্থানের দিক গেল, যাই দেখে যে আমার দাদা ওই সেন্সলেস হয়ে পড়ে আছে। তো এরপর আমার দাদাকে বাড়িতে নেওয়া হয়, তারপর তিনি আস্তে আস্তে ওই সুস্থ হন। এরপর থেকে প্রায় 3 দিন একটানা জ্বর ছিল, তারপর তার থেকে সংঘটনা শোনা হয়। এই ছিল আমার প্রথম ঘটনা। আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে, আমি যখন হাসখানায় পড়ি, এটা 2019 সালের একটা কাহিনী। উনিশ এলাকায় এটা হচ্ছে আপনার আমার দুই বন্ধু ছিল, সরি তিন বন্ধু ছিল, একটার নাম হচ্ছে সজীব, রাকিব, আতিক। তো ওরা রাত্রে ওই আসরের পরে ফুটবল খেলতো, ওই দিনকে ছিল আপনার শনিবার, যেহেতু শনিবার ছিল আমাদের হুজুর ছিল না, হুজুর আবার একটু বাড়িতে গেছিল, তাই তো ওই সময় পোলাপান ওই বললাম ওই সজীব আতিক, তো ওরা আবার ওই করলো কি, ওই দিন রাত্রেও ফুটবল খেললো না, রাত্রেও ফুটবল খেলার পরে সজীব বলতেছে যে যে আতিক আজকে একটা অনুষ্ঠান হবে ওই পাশের এলাকায়, একটা অনুষ্ঠান হবে তো ওইখানে আমরা যাব। তো ওই রাকিব করলো কি যে ভাই আমিও যাব তোদের সঙ্গে, তো আমার একটু নিয়ে যাস। ওরা বললো যে না আমি তোদেরকে আমি তোকে নিতে পারবো না, এখন শুধু আমি আর আতিকে যাব। তো অনেক জোরাজোরির পরে ওই রাকিবকে হয় নিল, নেওয়ার পরে রাকিব বললো যে আমি আমার ওই বাবার থেকে অনুমতি নিয়ে আসি। তো রাকিবের বাবা ছিল একজন হেডমাস্টার স্কুলের, তো বাবা প্রথমে ওকে দিতে চাইছিল না যাইতে, তো অনেক জোর করার পরে ওকে নিয়েছে ওইখান থেকে। তো রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে, তো রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে ওই আতিক আতিক আর সজীব ওকে একটা ঠিকানা দিয়েছিল যে ওদের বাড়ির পাশে একটা বট গাছ আছে, বট গাছের পাশে একটা পুষ্কিনী আছে, ওই বট গাছের গোড়ায় ওই বট গাছের গোড়ায় ওকে আসতে বলছে এবং ওরাও নেও ওইখানে থাকবে ওদের আর যে ওই দুই বন্ধু। তো ওই রাকিব আস্তে আস্তে আসতে হাইস্ট রাত ওই সময় নয়টা বাজে, নয়টা বাজে যখন আসতে তখন দেখি যে কেউ ছিল না। তো এদিকে আতিক আর সজীব ওরা দুইজনে একটা বুদ্ধি পাঠায় যে ওকে আমরা বট গাছের নিচে আসলে ভয় দেখাবো, তো ওরা বাজার থেকে সাদা কাপড় আর ওই মুকুশ কিনে আনে, ওই ভূতের যে মুকুশ এগুলো ওরা কিনে আনে। তো কিনে আনার পরে ওই আতিক আর সজীব ওরা দুইজনই গাছে উঠলো, ওইটা ওইখানে বসে রইল যে ওরা রাকিব কোথায় আসবে এবং কখন ওই ভয় দেখাবে। তো এক পর্যায়ে ওই রাকিব আসলো, আসার পরে তো ওই রাকিব করলো কি রে এখন তো কেউ নাই, তো আমি এখন কি করবো কাকা ওরা এখন আসে না। তো রাকিব ওই আতিক আর ওই সজীব এগুলো শুনে হাসতে লাগলো ওই জোরে জোরে। তো ওই রাকিব আওয়াজটা শুনে ওই হাসির আওয়াজ শুনে উপর দিক তাকালো, দেখে যে দুইজনে সাদা কাপড় পরে বসে আছে। তো এইটা আবার রাকিব দেখে ওই দৌড় দিল, রাত্রে দৌড় দিয়ে ও আবার পথ হারাই গেল ওইখান দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে, মানে রাত্রে বেলা তো অন্ধকারে কোথায় থেকে কোথায় চলে গেছে এটার আর বেশি ই ছিল না। তো এক পর্যায়ে ও একটা গোরস্থানের সামনে যে দাঁড়ায়, এক পর্যায়ে গোরস্থানের সামনে দিয়ে দাঁড়ানোর পরে ও একটা জিনিস লক্ষ্য করে যে ওর পিছনে একটা ওই কালো করে একটা অবয়ব ওর দিকে মানে আসতেছে এবং বিকট আওয়াজ দিয়ে গর্জন দিয়ে আসতেছে। তো এটা আমার ওই রাকিব দেখে ওই দৌড় দিয়ে কবরস্থানের মধ্যে চলে গেল। তো ওই যখন কবরস্থানের মধ্যে ওই চলে গেল, ওই অবয়বটা অবয়বটা যখন কবরস্থানের মধ্যে আর ঢুকতে পারলো না, কারণ সব আমরা জানি যে কবরস্থানের ভিতরে কোনো ওই খারাপ জিন বা ভূত এগুলা আসতে পারে না, যারা ভালো জিন আল্লাহর ইবাদত করেন এরাই শুধু ওই পবিত্র স্থানে কবরস্থানে আসতে পারে, কোনো খারাপ জিন এরা আসতে পারে না। তো ওই রাকিব করলো কি ওই কবরস্থানের মধ্যে ঢুকে গেল। তো ওইটা ছিল অনেক বড় কবরস্থান, যেহেতু আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে অন্যটা কবরস্থান ছিল। তো ওই কবরস্থানের মধ্যে ওই হাঁটতেছে হাঁটতেছে একা একা, এমনি ওই শরীরের মধ্যে খুব ভয় লাগতেছে, কারণ হওয়ার আগে আবার ওই দুজন ওই সাদা কাপড় পরে আবার ওই জিন দেখছে ওই যার কারণে হয় ই করছে। তো এই সে এক ভয়, আর একটা ওই কবরস্থানের ভিতরে ঢুকছে এই সার ভয়। তো তো কোরাসার রাস্তায় হাঁটতে হাঁটতে ওর সামনে একটি বিড়াল পড়লো। বিড়ালটি ওর দিকে এক ধ্যান তাকাই রইল। তো এটা দেখে রাকি আরো বেশি ভয় পেয়েছে। তো হঠাৎ করে কিছু ওই কোথেকে একটা আলো এসে ওই বিড়ালের গায়ে পড়তেই ওই বিড়ালটি ওই চলে গেল। তো হঠাৎ করে আওয়াজ আসছে যে রাকি তুমি ভয় পেও না, যে তুমি খুব ভালো জায়গায় আছো, কবরস্থান খুব পবিত্র জায়গা, এখানে কোনো খারাপ জিন হয় তারা কেউ প্রবেশ করতে পারে না, ভালো জিন না একমাত্র এখানে থাকে। বলে ওই তুমি কে? আমি একজন জিন, ভালো জিন, যে আমি তোমাকে অনেক আগে দেখছি, ওই যে তোমার দুই বন্ধু এই সাদা কাপড় পরে এবং ওই মুখোশ পরে তোমাকে প্রথম ভয় দেখাইছে, ওরা আসলে জিন না, ওরা তোমার বন্ধু। তো এরা মাথায় হাত দিল, কয়ে আমি এত বক হয়ে গেলাম যে আমি সাধারণ ওকে দেখে ভয় পেলাম। আসলে তুমি ভয় পাইতে না, কারণ ওই গাছে এমন একটা জিন থাকে, খারাপ জিন, ওরা তোমার ওই বন্ধুদেরকে ওখানে শায়েস্তা করতেছে, যেটা ওই জিনটা বলল। তো ওই রাকিবকে বলল তুমি একটা কাজ করো, তুমি এখানে পর্যন্ত ওই থেকে যাও, সকালে ওই সকাল হলে তুমি এখান থেকে ওই চলে যাও। তো ফজর আজান যখন দিল ওই সময় রাকিব গ্রস্ত থেকে আস্তে আস্তে আল্লাহর রহমতে বের হলো। বের হয়ে এক পর্যায়ে ওই যে কবর ওই বটগাছটা ছিল যেখানে ওই প্রথম ভয় পাইছে ওইখানে ওই চলে গেল। সেই দেখে যে ওর দুই বন্ধু ওই আতিক আর সজীব ওর দুজনে ওই অজ্ঞান হয়ে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে ওই সাইডের পুকুর থেকে পানি এনে ওদের ছুড়ে মার ওদেরকে উঠালো। উঠানোর পর ওদেরকে সব ঘটনা করলো, বললো যে ভাই তোর লাগে আমার অনেক ওই ভুল করছি, তোমার ক্ষমা করে দিস, যে আসলে আমি তো হয়তো কি ভয় দেখানোর ওই জন্য এই প্ল্যানটা করছিলাম, আসলে আমাদেরকে একজন সাদা কাপড় পরা একজন লোক আমাদের ওই দুইজনকে অনেক আসার দিছে। তো এইটা দেখার পর ওরা ওর কাছে ক্ষমা চায়, তারপরে একসঙ্গে তারা বাড়ি যায়। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
দ্বিতীয় ঘটনা, রাইট, ওকে। দুটো ঘটনা আমরা শুনলাম, তোমার নামটা আরেকটাবার আমরা জানতে চাই।
আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান।
কেমন লাগলো আপনার দুটো ঘটনা অবশ্যই আপনি জানাবেন, এবং যারা এই মুহূর্তে বিভিন্ন মাদ্রাসার ছাত্র রয়েছে, যেমনটা হচ্ছে ইভান যেটা বলছেন যে আমিও মাদ্রাসার ছাত্র এবং আমিও একদিন আসবো ইনশাল্লাহ। ইভান যদি তোমার কাছে গল্প থেকে থাকে তুমি আজকেই চাইলে রেজিস্ট্রেশন করতে পারো। লাভলু ভাই আছেন আমাদের সাথে, জাকির মাহমুদ জয়েন করে আছেন, তৌফিক হুসাইন বলছেন যে আমি অনেক আগে একবার ভূত স্টুডিও শুনেছিলাম এবং আজকে আবার শুনছি। সাধারণত আমার এই ধরনের অনুষ্ঠান ভয় লাগে আবার ভালোও লাগে। থ্যাংক ইউ সো মাচ আপনি যে আমাদের সঙ্গে রয়েছেন। সাকিব বিন শাহাবুদ্দিন আছেন আমাদের সাথে। আহমেদ জুবায়ের বলেছেন যে আমার কাছে আমার স্টকে বেশ কিছু ঘটনা আছে। ওকে, প্লিজ আপনার স্টকের সবগুলো ঘটনা নিয়ে আপনি রেজিস্ট্রেশন করেন। RBS, তারপর আপনার নাম, লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 2696 এর নাম্বারে। অলোক চাকমা আছেন আমাদের সাথে এবং শুনছেন তিনি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে আছেন। আলামিন রেজা আছেন আমাদের সাথে, আবু সাইফ জয়েন করে আছেন, যেমনটা শান্ত বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে মিরপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ। সো ফেসবুক এবং SMS সবকিছু নিয়ে আমরা আবারও ফিরবো, বাট তার আগে যেটা বলছি, চলছে কিন্তু ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। সো প্রাণ পটাটাকে চিপস না বিস্কিট একটু বাইট দিও তো যদি পাশে থাকে। সো প্রাণ পটাটা খেয়ে আমাকে অবশ্যই তুমি জানাবা, এটা কি চিপস না বিস্কিট, অবশ্যই লিখে পাঠিয়ে দিও 2696 নাম্বারে। কিছু SMS পড়বো পড়বো, ওকে, কিছু SMS ও পড়া যাক, দেখা যাক কারা কারা আছেন আমাদের সাথে। যেমনটা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি চকবাজার থেকে, কুমিল্লা চকবাজার থেকে আমাদের সাথে ইয়াসিন ভাই আছেন দেখতে পাচ্ছি, আছেন আমাদের সাথে নাজমুল, নাজমুল শুনছেন আমাদের সাথে এই মুহূর্তে মালিবাগ থেকে তিনি আমাদের সাথে জয়েন করে আছেন। আছেন আমাদের সাথে এই মুহূর্তে সাইফ চৌধুরী, তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে মিরপুর থেকে। আছেন আরো একজন আছেন মিরপুর থেকে দেখতে পাচ্ছি আমাদেরকে, তমাল ভাই, ওকে, থ্যাংক ইউ সো মাচ, এবং শুভ জন্মদিন আপনাকে তমাল ভাই, এবং এই মুহূর্তে শুনছেন এবং আপনার কাছে বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে চিটাগং, আচ্ছা বাজিদ বলছিলাম লিঙ্ক রোড থেকে তিনি শুনছেন, এবং আচ্ছা ঢাকার দিকে আসছেন এই মুহূর্তে হাসনাত ভাই, থ্যাংক ইউ সো মাচ, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো রাত বিরাতে মোটামুটি কিন্তু এই ধরনের গল্পগুলো বা ঘটনাগুলো আমরা প্রত্যেকেই খুব এনজয় করি এবং আমার পার্সোনালি বেশ ভালো লাগে। তো চলেন আমরা তৃতীয় ঘটনাটা শুনি, তারপর আবারও ফিরছি। তো থার্ড কোন ঘটনাটা শুনছি আমরা?
এটা আমার চাস্ত ভাইয়ের সঙ্গে একটা ঘটনা ঘটছে। ও তো যখন নতুন ওই বিবাহ করে, তো ওই সময় একটা ঘটনা, ও বলছে আমাকে, ও বলল ও যখন মানে একবার তো শ্বশুরবাড়ি গেছিল, তো দ্বিতীয়বার যখন ওই শ্বশুরবাড়ি যাবে ওই দিনকার ওই বাসে উঠলো, আমাদের সবাই থেকে ওই বিদায় নিয়ে ওই বাসে উঠলো। বাসে উঠে এক পর্যায়ে ওই সিলেট চলে গেল। সিলেট একটা গ্রামের নাম, ওই গ্রামের নামটা আমার ঠিক খেয়াল নেই। তো ওইখানে গেল, ওই গ্রামগঞ্জে তো আমিও অনেক ই থাকে, ওই জঙ্গল থাকে অনেক। তো ওইদিকে ওই যখন গেল রাস্তার মাঝখানে অনেক ঝড় তুফান, ওই বৃষ্টি নামলো। বৃষ্টি নামার পরে ওই বাস থেকে যখন ওর গ্রামে আসলো, ওইখানে নামলো। নামার পরে সুতোর হাঁটতে 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 ওই যখন হাঁটতে লাগলো, ওই সময় ওই গেল, তো আশেপাশে কোনো বাজার বা কিছু কোনো ওই দোকান একদমই ছিল না, যেটা আমরা বলতে পারি। তো ওই দোকান ছিল, আর একটু ভয় ভয় লাগতেছে, মানে এত অন্ধকার। তো রাত ওই সময় হারে 12:30 কি একটা সময়, ওই সময় তো ওই যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, তো এই ভয় মানে কাজ করতেছে ওর মধ্যে। তো এক পর্যায়ে দেখতে এক পর্যায়ে ওর কানে শুনতে পাচ্ছে যে অনেক হইচই আওয়াজ মানুষের, যেমন একটা বাজার থাকলে যেরকম আওয়াজ হয় কথাবার্তা অনেক মানুষজন, তো এইরকম আওয়াজ মানে ওই শুনতে পারতেছে। তো হাইয়েস্ট 0.5 কিলোমিটার হাঁটার পরে দেখতে সে ওই টিপ টিপ করে আলো জ্বলতেছে, হেরে গেঁদের মতো আগুনের আলো জ্বলতেছে অনেক। তো ওই আরো কিছু দূর হাঁটতে ওই দেখলে যে ওখানে বড় গরুর হাট। তো ওই চিন্তা করলে এত রাত্রে এখানে গরুর হাট, এটা কিভাবে সম্ভব, যেহেতু মানে রাত আমাদের সন্ধ্যা হতেই সবাই ওই গরুর হাট ছেড়ে ওই চলে যায়। তো ও শ্বশুরবাড়ি বেশিরভাগ যায় না, যদি যায়ও প্রায় 2-3 বছর পর একবার যায়, যদি ও ভালো থাকে তো যায়, তো না এমন যায় না। তো ওই যখন ওই বাজারের দিক ওই পৌঁছালো, দেখে অনেক গরু অনেক মানুষজন। তো ওই আমার চাষ্টা করলো কি, মানুষের কাছে ওই জিজ্ঞাসা করেছে, ভাই এত রাত্রে এখানে এত ওই গরুর হাট মানে কি, কেউ কোনো কথা বলছে না, মানে তো বলছে হয়তো মনে হয় ওই বৃষ্টিতে বিচার করে না, মানে অসুস্থ তাই। আমি একটা তো সামনে আরেকটু এগিয়ে গেল, তো অন্য একজনের কাছে ওই জিজ্ঞেস করলো যে ভাই এখানে এত রাত্রে এত গরুর হাট কেন। তো তিনিও কোনো ওই কথা বলেন, ও বলে আশ্চর্য কেউ কোনো কথা বলছে না, কিন্তু এত রাত্রে এখানে গরুর হাট, এর মানেটা কি। তো ওই এতটা কিছু বাদ দিয়ে সামনেই যেমন গরুর ওই বিক্রেতা যে থাকে একজন, ওই মেইন লিডার ওই গরুর যে থাকে, তো তার কাছে ওই যে খাজনা নেয় তার কাছে আমাদের আমার চাচা ভাই গেল। তো ওই তার কাছে জিজ্ঞাসা করল যে ভাই এত রাত্রে এখানে গরু হাটের মানে কি। তো তিনিও কোনো উত্তর দেন না, তিনি শুধু একটা কথা বলেন, যদি তুমি বাঁচতে চাও তাহলে তুমি এখান থেকে তুমি চলে যাও। তো বলে ভাই আমি তো কিছু বুঝতেছি না, মানে বাঁচতে চাইলে মানে কি, আমি তো কিছু বুঝতেছি না ভাইয়া, আমার তো ওই ভাঙ আমার তো ওইসব খুলে বলুন। তো তো এক পর্যায়ে কিছুক্ষণ পরে ওই লোকটার ওই চেহারাটা কেমন অদ্ভুত আকার হয়ে গেল, চোখ থেকে রক্ত পড়ছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে, মানে কেমন একটা অদ্ভুত ভাব। তো এইটা দেখে ওই সামনের দিক ওই দৌড় দিল। দৌড় দেওয়ার পরে এক গুজুবুড়ি মানে সে বাড়ি সে ঘরের বারিন্দায় সে বসা। তো ওই তার কাছে ওই ওই বুড়ির কাছে ওই জিজ্ঞাসা করলো যে বুড়িমা এত রাত্রে এখানে ওই গরুর হাট এবং ওইখানে একটা লোক তার ওই চোখ দিয়ে রক্ত পড়ছে এবং তার মুখটাও কেমন ওই ফ্যাকাশে হয়ে গেছে। তো তিনি ওই লোকটাকে ওই ওই বুড়িমা আমার চাচা ভাইকে বললো যে বাবা তুমি যদি তোমার নিজের ভালো চাও তাহলে তুমি এখনই এখান থেকে চলে যাও, তুমি যে কাজ আসছো তুমি সেই কাজেই চলে যাও, তুমি অন্য কোনো বাড়তি কোনো কথা তুমি বলো না। তো আর অবাক হলাম আমার চাচা ভাই, এক পর্যায়ে ওইটা ওর মধ্যে একটু ভয় ভয়ে কাজ করতেছে যে ওই লোকটার ওই ছেলেটা কেমন হয়ে গেছে। তো ওই মহিলার কাছে আরো একবার জিজ্ঞেস করলো, তো ওই মহিলা এক পর্যায়ে বিরক্ত হয়ে বলল, আস্তা হয় যখন তুমি শুনতে চাও আমি তোমাকে বলছি। তো আজ থেকে প্রায় এক বছর আগে ওই সময় এই বৃষ্টির দিনই এখানে গরুর হাট হয়েছিল। ওই সময় এত পানি হয়েছে এবং যার কারণে পানিতে বিদ্যুৎ পড়ার কারণে অনেক ঝড় বাতাস হয়েছে, তো গাছ থেকে ঠাল পরে ওই 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 তারপর সেইতে পানির মধ্যে পড়ার পরে ওই সব ওই গরু এবং সব মানুষ মারা যায় এখানে এবং সবাই কঙ্কাল হয়ে যায় এক পর্যায়ে। ওই সময় এই কথা ওই বুড়ির কাছ থেকে শোনার পরে ওর মধ্যে আরো মানে ভয় আর ইয়ে লাগলো। তো এক পর্যায়ে ওই বুড়িটাও ওরকম হয়ে গেল যে অন্য লোকটার হয়েছে, যে ওই চোখ থেকে রক্ত পড়তেছে, ওই চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। তো এই জিনিসটা ওই দেখার পরে ওইখানে ওই সেন্সলেস হয়ে যায়। তো ওই পরদিন সকালে যখন ওর জ্ঞান ফেরে তখন দেখে ওই বাসায়, তো সব ঘটনা ওই খুলে বলল যে বলো তোমাকে আল্লাহ বাসাইছে, কারণ ওইখান দিয়ে সহজে কেউ মানে আসা যাওয়া করে না, রাত এই সন্ধ্যার পর থেকে কেউ আসা যাওয়া করে না। তুমি যেহেতু আস তোমাকে আল্লাহ তাআলা বাসাইছেন, আর কোন সময় ওইখান থেকে রাত্রেবেলা আসবা না এবং বৃষ্টির দিনে বেশিরভাগ ওইখান থেকে আর কোন সময় তুমি আসবা না। ওই পর থেকে প্রায় এক সপ্তাহ ওর জ্বর ছিল। এই ছিল আমার তৃতীয় ঘটনা।
অলরাইট, তিনটা ঘটনা আমরা শুনলাম এবং এই মুহূর্তে আপনার কাছে যদি বলা হয় যে কোন ঘটনাটা ভীষণ রকম ভালো লাগলো সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা আবারও যাব আমাদের প্রথম যে গেস্ট তার কাছে, বাট তার আগে আবারও বলছি যে নেক্সট যে এপিসোডটা হবে সেই এপিসোডে কিন্তু আমরা তোমাকে চাই। তুমি যেটা করতে পারো যে তোমার শহরে বা তুমি যেই ভৌতিক ঘটনাগুলো জানো সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু তুমি চলে আসতে পারো আশিকের মতো করে, এবং সেই ঘটনাগুলো যে তোমার নিজের সঙ্গেই ঘটে গেছে নট লাইক দ্যাট, তুমি হয়তো বা তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার কোনো বন্ধু বান্ধব কিংবা কোনো না কোনো মাধ্যমে কিছু ঘটনা তুমি কালেক্ট করেছ, সেই ঘটনাগুলো নিয়ে তুমি আসতেই পারো। তার জন্য RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন, তোমার প্রফেশন লিখে পাঠিয়ে দিও 26969 নাম্বারে। আছেন আমাদের সাথে এই মুহূর্তে হেদায়ত ভাই, তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন টমসন ব্রিজ থেকে, এবং টমসন ব্রিজ এলাকা থেকে বলছেন যে ভাইয়া আমি গত দুই দিন আগে কিছু ঘটনা কালেক্ট করেছি এবং ঢাকা আসলে অবশ্যই আপনাদেরকে এই ঘটনাগুলো আমরা শোনাবো ডেফিনেটলি। যারা কুমিল্লাতে আছেন বা চিটাগং রয়েছেন বা অন্যান্য যে সকল জায়গায় আমাদেরকে শুনে থাকেন সবসময়, তাদেরকে যেটা বলবো যে আপাতত এখন পর্যন্ত যেহেতু আমাদের মেইন স্টুডিওটা ঢাকাতে, সো আপনি কুমিল্লা, চিটাগং, তারপর হচ্ছে যদি বলি যে ময়মনসিংহ, টাঙ্গাই কাছাকাছি যারা রয়েছেন, হ্যাঁ প্লিজ যেটা অনুরোধ থাকবে ঢাকা যদি আসা হয় অবশ্যই ঠিক সেই সময়টা রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন এখন পুরো সপ্তাহ জুড়ে করা যায়, সো যখন তখন আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলবেন এবং আপনি কনফার্ম থাকেন আপনার কাছে একটা ফোন কল পৌঁছে যাবে উইদিন এ ভেরি শর্ট টাইম। আমরা টিম ভূত স্টুডিও দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রত্যেকটা লিসেনারের কাছে আমরা ফোন কল পৌঁছে দেই। হ্যাঁ, কখনো কখনো এমনও হয় যে RBS লিখে কেউ রেজিস্ট্রেশন করলো, তাকে ফোন দিলাম, বলো ভাই মজা করে করে দেখলাম যে আসলে ফোন দেন কিনা, আমরা ফোন দেই। বাট হ্যাঁ, অনুরোধ থাকবে এই ধরনের মজা আসলে করার দরকার নাই। আমরা যদি আপনাকে ফোন কল নাই দেই, তাহলে এই যে দেখেন প্রত্যেকটা এপিসোডে, লাস্ট এপিসোড দেখেন বা তার আগের এপিসোডে দেখেন, এখানে কিন্তু আমাদের রিলেটিভ বা আমার বন্ধু বান্ধবরা কিন্তু আসছে না। এখানে যে মানুষগুলো আসছেন, আজকে আশিকের সাথে কিন্তু আমার প্রথমবার দেখা হলো, আশিক হয়তো বা আমাকে অসংখ্যবার এর আগে জ্ঞানের দুনিয়া বলি বা অন্য যে কোনো ডিজিটাল কন্টেন্ট বলি সেখানে হয়তো আমাকে দেখেছে, কিন্তু আজকে সরাসরি আশিকের সাথে কিন্তু আমার গল্প হয়ে গেল। ঠিক একইভাবে আপনার সাথেও কিন্তু কোনো একটা এপিসোডে আমার গল্প হতে পারে। তার জন্য আমরা আপনাকে চাই RBS, তারপর আপনার নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বার। এবার চলুন আশিকের পরের ঘটনাটা শুনি। আশিক, এই ঘটনাটা কোথাকার?
এটা আমার ওই নিজস্ব একটা ঘটনা। ওই সময় আমি গ্রামের মাদ্রাসায় পড়ি। তো ঘটনা হচ্ছে আমার একটা বন্ধু রাজু আর আমি, তো ওই আমি অনেক আগের পুরাতন ছিলাম মাদ্রাসায়, তো ওই জায়গার নিয়মকানুন হিসাবে আমি সবকিছুই জানি। তো ওই রাজু ওই নতুন আসছে, তো ও অতটা একটু জানে না। তো ওই রাত্রে ঘুমাতো প্রতিদিন, মানে এক রুমে দুজন মানে আমাদের ছিল রুম ছিল, যে এই পাশে আগে শুইতো ও খাটে, এই পাশে রুম। তো আমি যেহেতু অন্য রুমে শুয়েছিলাম, তো শুয়েছি অন্য রুমে। তো রাত যখন ওই দুইটা কি আড়াইটা, ওই সময় আমার ওই বন্ধু রাজু, ওকে কে নাম ধরে ডাকতেছে মাদ্রাসার বাইর থেকে, যে রাজু অতি বাইরে আয়। তো অনেকবার ডাকতেছে, তো ও করলো কি কি রে আমাকে এত রাত্রে কে ডাকলো। তো ওই গেট খুলে বেরোলো, দেখি কেউ নাই, পুরা মাদ্রাসা পুরা একবারে ওই নিস্তব্ধ, কেউ কোনো মানুষজন নাই। তো এরকম ওর সঙ্গে ওরা এক সপ্তাহ কেটে গেল, ও কারো কাছে কিচ্ছু বলে নাই, এমনকি আমার কাছে হয় মানে এসে কিছু বলে নাই। তো ওর আস্তে আস্তে দেখলাম কেমন জানি ওই ওই খাবার দাবার আস্তে ওই বন্ধ হয়ে আস্তে আস্তে অসুস্থ হয়ে আস্তে আস্তে হয়। তো ওকে জিজ্ঞেস করলাম, রাজু তোর আসলে হয়েছে কিটা আমার একটু বলতো, তুই আমার বন্ধু লাগস, একটু তুই বল যে তোর কি হয়েছে। তো বলে, ভাই আজকে বেড়ায় এক সপ্তাহ যাবো, কে জানে আমাকে নাম ধরে ঢাকে প্রতিদিন রাত্রে আসে, কিন্তু আমি গেট করে দেখি কেউ নাই। তো এরকম আমার সঙ্গে ঘটে। তো ওরে আমাদের ওই যে ইসলস্ত বড়জোর, আমি তার কাছে তাকে হইতে গেলাম আমার বন্ধু রাজুকে। তো ও তাদের বললো যে আশিক তুমি তো ভালো মতো জানো এখানে একটা ঘর আছে, প্রথম ঘর মাদ্রাসার পাশে, যেটা আমরা ওই কাছারি ঘর বলে মনে করি। তো ওই ঘরের মধ্যে অনেক আগের যে ওই জিন বন্ধ করে রাখা হয়েছে, খারাপ যে জিনগুলা এই এলাকায় যত খারাপ জিন ছিল ওই জায়গা ওই ওই ঘরে তাদেরকে বন্ধ করে রাখা হয়েছে। তো এই রেশনে রাজ্য অতটা কিছু বললো না, হুজুর ওকে পানি পড়া দিল, আস্তে আস্তে ওর এই ভয়টা শুরু হয়ে কাটা শুরু করলো। তো হঠাৎ করে একদিন রাতে, ওই দিন ছিল আপনার ওই মঙ্গলবার রাত, মঙ্গলবার রাতে শুয়েছে, শোয়ার পরে রাত্রে একটার দিকে ওকে মানে ও হঠাৎ করে আমাকে দেখতে পায়, ওর দাদার সামনে যে রাজু আমি নাকি ওকে বলতেছি যে তুই একটু আমার সঙ্গে বাইরে, আমি একটু বাথরুমে যাব। তো ও আমার সঙ্গে মানে যাইতেছে, মানে হচ্ছে টামা করে বললো যে ও নাকি আমার সঙ্গে বাথরুমে দিকে গেল। তো আমি নাকি ওই কাছারি ঘরের মধ্যে ঢুকলাম, হ্যাঁ এটা ওয় বললো আমাকে। তো ওয় আমাকে বের করার জন্য ওই কাছারি ঘরে ওই গেট খুলে দিল, ওয় গেট খুলে দেওয়ার পরে হঠাৎ করে একটা কালো একটা অবায়ব ওর সামনে এসে ওকে বলতেছে যে আমি তো আগে তোরে শেষ করব, এবার আসি কে এবার। তো ওই হোকার থেকে এক চিল্লান দিয়ে অমাশায় ওই চলে আসছে। তো ওর চিল্লান শুনে আমি উঠে গেছি, উঠে গিয়ে বললাম হয় তোর কী হয়েছে কী হয়েছে। ও বলল এই তুই না হপাই ইতে ছিলে কাছাতে করেছিলি, আমি তুই দূর ওদেরকে মাথা খারাপ হয়েছে যে আমি ওই ওইখানে যাবো, কারণ তুই তো জানিস ওইখানে জিন থাকে, আমাদের হুদু তো বললই, তাই আমি ওইখানে কীভাবে যাবো। কারণ না দোস্ত দেখ আমি তোকেই দেখিস ওইখানে, আমি কিন্তু পাগল, তুই হয়তো তোর ওই ওই ঘুমে কোনো ডিস্টার্ব হচ্ছে, আমার তুই ভালো মতো ঘুমা। তো ওই দিনটা করা ও আবার আমার সাথে আরেকটা কথা বলো যে ভাই আমি তো ওই কাছারে করে গেট খুলে ফেলাইছি, তুই আমার কাছে সাহায্য ওই চাইতাছস, আমি তাই দরজা খুলে ফেলছি, আমি তুই কামটা করছিস কি আমার তাড়াতাড়ি আমাদের হুজুর কাছে চলো। তো ওই সময় হুজুরের কাছে আমরা গেলাম যে এবং সব কথা খুলে বললাম, হুজুর বলল এরা তোমার তো অনেক বড় কাজ করে ফেলছো, এটা অপরাধ। তো এই বলে আমি তোমাকে শাস্তি দেবো না, কারণ তুমি নতুন আসছো জুবাইর ওই রাজু। তো ও হুজুরে করলো কি আমার একটা কাজ দিল যে অন্য এলাকায় এক হুজুর আছে ওই মুস্তফা কামাল হুজুর, তো সে অনেক আল্লাহওয়ালা মানুষ, তোমার ওই তার কাছ থেকে পানি পড়া নিয়ে আসো। এবং ওই গ্রামটাতে এই মানে রাজু যখন দরজা খুলে ফেলছে ওই এর পর থেকে ওই গ্রামে যত কৃষি হয় সমষ্টিতে আছে, এবং অনেক ওই বিপদ মানে সামনে আসতেছে যে প্রতিদিন কেউ মারা যাচ্ছে, আবার কেউ অসুস্থ পড়ছে, কেউ অ্যাক্সিডেন্ট করছে, এরকম মানে একটা ঘটনা আমরা শুনতাম। তো আমাদের বড় ধরে ছিল অনেক আল্লাহ আল্লাহ মানুষ, তিনি একটু মনে হয় ভাবছেন যে এইটা মনে ওদের কারণে হয়েছে। আমাদের হুজুর পরামর্শ দিল যে তোমরা ওই গোলাম মুস্তফা হুজুর তো তোমার তার কাছে যাও। তো আমরা ওই দিনকার ওই বিকেলবেলা তো ওই দুপুরের খাবার খেয়ে ওই সময় আমরা রওনা করলাম ওই নৌকায়, মাদ্রাসার পাশেই আপনার ওই বড় বিল ছিল, ওই বিলের নৌকায় নিয়ে আমরা সুদা ওই আটটা কথা বলে রাখি, আমাদের যে গোলাম মোস্তফা হুজুর সে একটু অসুস্থ ছিল, যার কারণে তিনি একটা হসপিটালে ভর্তি ছিল। তো আমরা ওই হসপিটালে গেলাম এক পর্যায়ে, যাওয়ার পরে আমরা তার ছেলের কাছে সংবাদ পাই যে ওই তিনি থেকে মারা গেছেন। আমরা কি আমি একটা কাজে আসলাম, যদি এই কাজটা সফল না হয় আমরা তো সবাই একটা কোন বিপদে পড়ব। তো তার ছেলে বলতেছে যে ভাইয়া তোমাদের জন্য হুজুর একটা কিছু ও রেখে গেছে। তো আমরা বললাম ওই কি রাখছে হুজুর আমাদের জন্য, এই না একটা বোতল দিল আমাদের, কয় আজকে এই বোতলটা আমার বাবা ওই পড়ছে ওই পারে পা তাই রেখে দিয়েছে ওই তোমাদের জন্য। আমি কই এটা হুজুরি কিভাবে জানলো যে আমাদের গ্রামে এমন একটা ঘটনা ঘটছে এবং আমরাই তার কাছে আসবো এরকম পানি নিতে? কয় আসলে ভাইয়া আমার আব্বু তো অনেক আল্লাহ মানুষ, তার সঙ্গে অনেক ভালো জিন থাকে, যেহেতু তো ওই জিনের আতার আমার আব্বু অনেক খোঁজ খবর নিয়েছে যে তোমাদের গ্রামে এরকম একটা বিপদ। হ্যাঁ, তো ওই পর্যায়ে আমরা ওই পানি নিয়ে রওনা করলাম। তো যখন আমরা অর্ধেক পথ আসলাম নৌকায়, একটা কালো অবয়ব আমাদের সামনে আসলো, ওই নৌকার উপরই মানে নৌকা এমন জোরে ওই ঢাকি শুরু করলো যে মানে বুঝে কোন একটা তুফানের মধ্যে আসছি। তো আমার বন্ধু যে রাজু ওকে অয় ধরে ফেললো, ধরে ওর সঙ্গে নিয়ে যাইবে। তো আমি করলাম কি ওই বোতলের মুখ ওই খুলে একটু পানি বের করে ওই অর্ধেক ছুড়ে মারলাম রাজুর দিকে। তো হঠাৎ কি অজ্ঞান হয়ে পড়লো আমার বন্ধু রাজু। তো ওকে হুশ ফেরানোর পরে আমরা সুস্থ সবল হয়ে হুজুরের কাছে গেলাম এবং হুজুরের সবাই পুরো গ্রামে এই খবর শুনে ছড়িয়ে দেয় এবং সব পানি ওই গ্রামে সব কোনায় কোনো সব ছিড়িয়ে দেওয়া হয় এবং ওই পর থেকে ওই আর কোনো ঘটনা
facebook.com/jagofm এখানটা যেহেতু হচ্ছে ব্রডকাস্ট হচ্ছে, একই সঙ্গে ইউটিউবে কিন্তু রয়েছে এবং ইউটিউবেও দেখা যায় যে কমেন্ট সেকশনে কিন্তু অনেকে আমাদেরকে লেখালেখি করে। যেমনটা রুনা বলছেন আজকের গল্পগুলো বেশ ভালো লাগছে, আশিকার জন্য শুভকামনা। সাকিব আছেন আমাদের সাথে, বলছেন ঘটনাগুলো ইন্টারেস্টিং এবং আমার বাড়ি হচ্ছে সিলেট এবং সিলেটের বিয়ানী বাজারের কিছু ঘটনা আমি শোনাতে চাই। ওকে, প্রবলেম নাই, রেজিস্ট্রেশন করুন। এবং ওকে, আপনার কাজিন একবার এসেছিল, নো প্রবলেম, তাহলে তো আপনি প্রসেসটা জানেনই, আমার চেয়ে আপনার কাজিন আপনাকে আরো বেটার বলতে পারবে। মহসিন ভাই আছেন আমাদের সাথে, তিনি শুনছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা, আচ্ছা মিডফোর্ট থেকে তিনি ওদেরকে আমাদের সাথে আছেন, থ্যাংক ইউ সো মাচ। তানহা আছেন আমাদের সাথে এই মুহূর্তে কল্যাণপুর থেকে। ফেরদৌস ভাই তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে চিটাগাং অক্সিজেন থেকে তিনি শুনছেন, যেমন অলঙ্কারের মোড় থেকে ছিলেন যে আমাদের সাথে শিমু এবং বলছেন সবসময় আপনাদেরকে আমরা শুনি। গালিব ভাই আছেন আমাদের সাথে, গালিব ভাই বলছেন যে ইরতেজা তান, আচ্ছা ইরতেজা রিকা এবং হচ্ছে মামুন, তারা তিনজন চারজন মিলে এই মুহূর্তে শুনছেন চিটাগাং থেকে রয়েছেন তিনি আমাদের সাথে হালি শহর থেকে, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে মৌসুম এবং মৌসুম আছেন আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা, আচ্ছা ঢাকা উদ্যান থেকে আমাদের সঙ্গে জয়েন করে রয়েছেন। নুজহাত আছেন আমাদের সাথে, শামস জয়েন করে আছেন, তানিম সরকার বলছেন আপনাদের অনুষ্ঠানটাকে কোনোভাবে রাত একটা পর্যন্ত করা যায় না, বারোটা অবধি তো কখনো কখনো বারোটা ক্রস করে যায়, রাইট, এটাই থাকুক, রাইট। কখনো কখনো দেখবেন যে মিষ্টি খেতে খুব ভাল লাগে, বাট আপনি যখন মিষ্টি একটু বেশি খাবেন তখন দেখবেন যে একটু কেমন জানি লাগছে। এনিওয়েজ, আমরা আশিকের কাছ থেকে সর্বশেষ ঘটনাটা শুনবো, এটা কোথাকার ঘটনা?
এটা আমার আমাদের সঙ্গে মানে
নিজের সঙ্গে ঘটা ঘটনা। ওকে, চলো আমরা ঘটনাটা শুনি, তারপর আবারও ফিরছি।
এটা হচ্ছে ব্ল্যাক জাদু,
কালো জাদু যেটা,
কালো জাদু। তো আমরা সাত বন্ধু বাইক নিয়ে আমরা ওই গ্রামের আমরা সবাই একত্রিত হই, আমি বন্ধু বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে আমরা ওই বন্ধু সবাই একসঙ্গে হইলাম। তো একসঙ্গে হওয়ার পরে বন্ধুরা বলল যে ভাই আজকে এই জায়গায় আমরা ঘুরতে যাব। তো কিন্তু ওই আমাদের ওই গ্রামে যে কালো জাদু হয় সেটা আমরা জানতাম না, হয়তো মানে ওই নতুন হয়েছে তাই না। তো আমরা যখন বাইক নিয়ে বের হলাম, আমাদের ওই টার্গেট হয়েছে মানে ওই গাফখান ব্রিজ, যেটা আমাদের ওই তালুকের জেলায় আছে, অনেক বড় ব্রিজ, ওইখানে অ্যাভেলেবেল, অনেক মানুষ ঘুরতে যায়। তো আমরা যখন বের হলাম প্রায় 3-4 কিলোমিটার আমরা গেলাম, তো হঠাৎ করে রাস্তার ওই দূর থেকে আমরা দেখলাম আগুন জ্বলতেছে। আমরা আমরা বুঝছি মানে হয়তো কোনো ঘরে আগুন লাগছে। তো আমরা ওই রাত্রে বাইক নিয়ে সবে ওইদিক গেলাম। তো বাইক নিয়ে যাওয়ার পরে দূর থেকে আমরা দেখি এক মানে সাদা কাপড় পরা একটা লাশ ওই পাশে শোয়ানো, আর একটা তান্ত্রিক অনেক মানে কিদিনে ওই পাগলামি মতো এ করতেছে। তো এটা দেখে আমরা বললাম কি রে এত রাত্রে ওই বেটা কি আবার ওই পাশ আবার সাইডে একটা লাশের মতো ওটা কি? আমরা বলছি হয়তো এমন মনে কোনো কলা গাছ মলা গাছ বা কোনো এমনি কোনো সাধারণ কিছু। তো আমরা যখন বাইক নিয়ে ওই রাস্তার দিকে ঢুকলাম, মানে ওইটা ছিল মাটির রাস্তা, তো বাইক নিয়ে যখন আমরা ওখানে ঢুকলাম, তো ওই ওই তান্ত্রিক যে বেটা তিনি ওই বলতেছে তোরা আসিস না, তোরা আসলে কেন অনেক বিপদ হবে। তো আমরা কি এই ওই বেটা কি বলতেছে রে? ও ওই বললো যে ওই বেটা আমাদের মানে আসার জন্য ওই নিষেধ করতেছে। আমরা বললাম যে ভাই হলো আমরা ওই চলে যাই শেষে আমার থাক, না ভাই এর একটা বিপদ একটা ইয়ে আছে, ওখানে একটা মরা লাশ না কি জানি না। তো ওই আমার একটা বন্ধু ছিল নাম আব্দুল্লাহ, তো ওই বললো না দোস্ত আমাদের একবার যাওয়া উচিত ওইখানে, যে মূল কাহিনী কি ওইখানে আমরা একটু দেখবো। তো আব্দুল্লাহ আমি আর যে আমার যে বন্ধু ছিল ওই সুজন, সুজন আমরা সবাইজন সুজন ছিল ওই সামনে ছিল একবার সামনে, আমরা আসলে পিছনে পিছনে, ওর আবার একটু ওই সাহস বেশি ছিল। তো ও যখন মানে যাইতেছে, তো ওই তান্ত্রিকটা কি একটা করলো হরফে প্রয়োগ করলো, ও মানে কেমন জানি বুঝাই কোনো গলা কাটা মানুষের যদি কোনো গলা কেটে দেওয়া হয় যেরকম ছটপট করে থাকে এরকমের ওই ছটপট করতেছে রাস্তার মধ্যে, ও কি রে ওই কি আমাদের সঙ্গে ওই ফাইজলে বলতেছে নাকি? পরে আমরা ওর কাছে গেলাম যে ওর অবস্থা অনেক খারাপ, তো ওর এক আমরা ওই দোয়া কালাম পরে ফুটো দিয়া ওর সুস্থ করলাম। যে তো ওই সুজন আমাকে বলতেছে যে ভাই তোরা ওকে যাস না ভাই, তোদের কি অনেক ওই মেরে ফেলবে। আমি কি ভাই তুই তো আমাদেরকে তো ওই ওই তুই তো বললি যাইতে ভাই, আমি তো বলছিলাম কিন্তু ওই খুব পাওয়ারফুল সুশীল এক তান্ত্রিক। তো আমরা সাহস করে আবার ওই যেতে চললাম, পরে ওই আমাদের আগুনের গোলা ছুড়ে মারতেছে, তো এটা দেখে আমরা আবার পিছনে আসলাম। তো ওই সুজন আবার ধর ওই যাইতেছে, তো ওরে আবার ওই প্রয়োগ করলো ওইটা, ও আবার রাস্তার মধ্যে গড়া গড়ে শুরু করলো। তো এক পর্যায়ে ওই বেহুশ হয়ে যায় ওই সুজন, বেহুশ হয়ে যাওয়ার পর ও ওকে ওই সুস্থ করা সুজনের মতো। তো আমরা কই ভাই আমার এখানে আরে এক মুহূর্ত থাকবো না ভাই, আমার এখানে ভাই চলে যা। অন আমার আটা বলছিল ওই যে আব্দুল্লাহ, ও বলতেছে কি দোস্ত না আমাদের এই জিনিসটা একবার না একবার মানে ই করা উচিত, যে মূল কাহিনী কি ওইখানে মানে কি চলতেছে। তো কিছুক্ষণ যখন আমরা ওর কাছে গেলাম, মানে আস্তে আস্তে অনেক আমাদের মানা করতেছে ভাই, কিন্তু আমরা ওর শুনতেছি না, মানা করতেছে অনেক, আমরা তাও গেলাম ওর কাছাকাছি গেলাম। তো দাঁড়ার পর দেখলাম কি একটা মৃত লাশ সাদা কাপড় পরা শোয়ানো, আর ওই কি জানি ওই মন্ত্র পরে ওর গায়ে ওই ছুড়ে মারতেছে। তো এক পর্যায়ে দেখলাম কি একটা বালুর মতো না কি উঠে ওর ইটা মারলো ওই মৃত ব্যক্তি, শরীরে মারার পরে ওই মৃত ব্যক্তি আস্তে উল্টা খারাই গেল। হঠাৎ আমি কি ভাই কি রে মৃত ব্যক্তি খারাই গেল এর মানে কি? তো এইটা দেখে আমরা ওখানে থাকতে পারলাম না, মানে যে যেতে পারতাম মানে পালাই এসি। তো আমার আমাদের যে প্রোগ্রামে আমাদের যে যাওয়ার কথা সেটা আর ই করি নাই, মানে আর যাই না যে গাফখানা ব্রিজ সেখানে আর আমরা যাই না, আমার সরাসরি বাড়িতে আমরা চলে আসছি। এই ছিল আমার শেষ ঘটনা।
ওকে ব্ল্যাক ম্যাজিক নিয়ে জি খুব ভালো থাকো তুমি, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। এবং এই যে জাগো এফএম এর ভূত স্টুডিওতে তুমি যে আসলা, তো কেমন লাগলো তোমার এখন বলো?
অনেক ভালো লাগছে আমার, আমার অনেক শখ ছিল যখন থেকে আমি এটা শুনতেছি ভূত এফএমটা
ভূত স্টুডিও
ভূত স্টুডিওটা। তো ওই সময় থেকে আমার একটা মনে আনন্দ যে আমি কবে যাবো একটু, তো আমি এটা পারতাম না। তো আমার একটা ওই বন্ধু আছে ওই নাম তানবীর, ও আমাকে সবকিছু ওই শিখেছে যে কয় ওই ওই কি লিখতে হবে কি কি মানে সব পড়াইতে হবে আমার শিখেছে। হয় তো রাত 11টা বাজে আমি ওই সময় ওর সঙ্গে ফোনে কথা বলতেছি, ও আমাকে এসে বিষয়ে বললো। তো আমি সঙ্গে সঙ্গে মানে আমাকে ওই ফোন দিবে, হ্যাঁ তোর ওই হ্যাঁ ফোন দিবে। তো আমি বললাম এক দুদিন গেল, আমি কই তারা ফোন দিতে না কেন? পরে পরে সপ্তাহে
ফোন কল পৌঁছাবে এবং অনুষ্ঠান চলাকালীন সময় যখন আপনি রেজিস্ট্রেশনটা করবেন আপনার কাছে দ্রুত ফোন কল যাবে, যখন আপনি অনুষ্ঠান চলাকালীন সময়ের বাইরে আপনি রেজিস্ট্রেশন করবেন একটু সময় লাগবে বাট ফোন কল যাবে, যেটা আশিককে কিন্তু আমি শিখাই দেই নাই। আশিক নিজের মতো করে কথাগুলো বললো, থ্যাংক ইউ সো মাচ। এবং এই যে ভূত স্টুডিও, অনেকেই ভুল করে একটা অন্য রেডিওর নাম আমরা বলে ফেলি, তারা হয়তো বা একটা সময় জনপ্রিয় শীর্ষে ছিল, বাট আমরা কতটুকু জনপ্রিয় সেটা আসলে আপনি বলতে পারবেন। এবং আমরা চাই জনপ্রিয়তা শব্দটার পাশাপাশি ভালোবাসার জায়গাটায় থাকতে, এবং সেই ভালোবাসার জায়গাটায় কিন্তু জাগো এফএম রয়েছে এবং সেই জায়গাটা থেকে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত এই অনুষ্ঠান থেকে শুরু করে অন্যান্য সকল প্রোগ্রামগুলো নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আশিক, খুব বেশি
আমার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আসার এবং বসার জন্য।
অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাকে, খুব ভালো থেকো। আমরা একটা ছোট বিরতি নেব, তারপর দ্বিতীয় গেস্টকে নিয়ে ফিরছি। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eat a chips, bro. Texture is too different. Potato. It's a solid biscuit. No, bro. It's a chip. It's a biscuit. It's a chip. It's a biscuit. It's a chip, bro. Chip.
Bachai kora alu shake. Spicy seasoning a twist tail of prawn potato.
Guys, thamo. It's a chip like a biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eat a chips, bro. Texture is too different. Potato. It's a solid biscuit. No, bro. It's a chip. It's a biscuit. It's a chip. It's a biscuit. It's a chip, bro. Chip.
Bachai kora alu shake. Spicy seasoning a twist tail of prawn potato.
Guys, thamo. It's a chip like a biscuit. Khe bujhe nao.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। এবং আপনি দেখছেন এবং শুনছেন জাগো এফএম 94.4। আপনাকে চমৎকার ভাবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে শুনানোর জন্য কিন্তু আমরা দিনরাত 24 ঘন্টা কিন্তু বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে, এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাবে যেন আপনি দেখতে পান এবং শুনতে পান তার জন্য কিন্তু আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং সেই ফিডব্যাকগুলো জানাবেন। এবং আমাদের খুব ভাল লাগে আপনারা যখন আমাদেরকে নিয়ে লেখেন যে ভাই আজকের এপিসোডটা কিন্তু আসলেই ভাল লাগছে, আজকের এপিসোডের এই গল্পটা ভাল লাগছে, বা আপনাদের এই যে এত সুন্দর করে যে ঢাকা কুমিল্লা চট্টগ্রামে এই যে ফ্রিকোয়েন্সি এত ভালোভাবে শুনতে পারি যখন দেখা হয় বিভিন্ন সময়। আজকে বলছিলাম যে কিছুদিন আগে কুমিল্লা গিয়েছিলাম, তো সেই এক্সপিরিয়েন্সটা এই যে যখন আপনারা বলছিলেন যে কুমিল্লার বিভিন্ন মানুষ যখন বুকে জড়িয়ে ধরছিল যে ভাই আপনাকে চিনতে পারছি আমি, বা ভাই আপনার এই অনুষ্ঠানটা খুব ভাল লাগে, আপনাদেরকে শুনে অনেক শান্তি লাগে, কখনো তো এই শহরে অন্য কোনো রেডিও স্টেশনের কেউ আসে নাই, জাগো এফএম এখন ক্লিয়ারভাবে কিন্তু ব্রডকাস্ট করছে, তো এই ব্যাপারগুলো আমাদেরকে ভীষণ রকম ইন্সপায়ার করে। রোদ বলেন, বৃষ্টি বলেন, গরম বলেন, প্রচন্ড গরম ছিল সেই দিন, তো সেই গরমের ভেতরেও কিন্তু প্রচন্ড আনন্দ আমরা খুঁজে পেয়েছি যে আপনাদের কাছে যেতে পেরেছিলাম। তো আবারও কোনো না কোনো শহরে খুব দ্রুতই আবারও আপনার কাছে আমরা পৌঁছে যাব, বাট তার আগে যেটা বলবো, যদি আপনার কাছে এরকম গল্প থেকে থাকে ভাই তাহলে রেজিস্ট্রেশন করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। সোনিয়া সুলতানা বলছেন, আমার মেয়ের কারণে আমি এই অনুষ্ঠানটা শোনা শুরু করেছিলাম, এখন নিয়মিত শুনি। বাহ, তো এই ব্যাপারগুলোই যে আপনার ছোট ভাই বোন বা হচ্ছে রিলেটিভ কোনো না কোনো মাধ্যমে আপনি হয়তো বা জেনেছেন, বা আপনার বন্ধুদের মাধ্যমে জেনেছেন, এখন হয়তো আপনি রেগুলারলি আমাদেরকে শুনেন। থ্যাংক ইউ সো মাচ। তো দ্বিতীয় অতিথির কাছে যাব, বাট তার আগে বলছি RBS, তারপর আপনার নাম, তারপর আপনার লোকেশন এবং প্রফেশন। ভাই এই কয়েকটা জিনিস লিখে আপনি পাঠাবেন 26969 নাম্বারে, ব্যাস খুবই সিম্পল। আপনার পাঠানো SMS, সেখানে আপনার নাম্বারটা পেয়ে আমরা আপনাকে ফোন কল দিব, ওভার ফোন আপনার কাছ থেকে প্রথমত গল্প শুনবো, তারপর আপনাকে জানাবো যে কবে কখন আসতে হবে। চলুন পরিচিত হওয়া যাক দ্বিতীয় বন্ধুর সাথে। সালাম আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ।
আব্দুল হামিদ ভাই, বাসা কোথায়?
বাসা শরীয়তপুর।
শরীয়তপুর, তো শরীয়তপুরে জাগো এফএম আমাদেরকে কিভাবে শুনেন বা দেখেন? ইউটিউবে
আমি তো ঢাকা থেকে এনারা পড়াশোনা করি, ওখান থেকে মাদ্রাসা থেকে।
আচ্ছা, ওখান থেকে তারপরে হচ্ছে আপনি এই মুহূর্তে আমাদের এখানে আসছেন রেজিস্ট্রেশনের মাধ্যমে, খুবই চমৎকার। তো প্রথম কোন গল্পটা আপনি আমাদেরকে শোনাবেন?
তো আমার যে প্রথম ঘটনাটি আপনাদেরকে শোনাবো তা হচ্ছে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটি ঘটেছে প্রায় এক বছর আগে, যখন গত বছর শীতকালে যখন মাদ্রাসা বন্ধ হয় আমাদের, আমি গেন্ডারে মাদ্রাসায় পড়াশোনা করতাম গত বছরও। তো যখন শীতকালে বন্ধ হয় মাদ্রাসা, গ্রামে যাই আমি। গ্রামে যাওয়ার পরে গ্রামের মাদ্রাসায় তো ছোটবেলায় পড়াশোনা করেছি, তো ওই জায়গায় অনেক বন্ধুদের সাথে চলাফেরা হয়েছে, যে গ্রামের মাদ্রাসায় অনেকের বন্ধু হয়েছে, তারা সবাই একসাথে হই। তখন সবার সাথে একটা পরামর্শ করে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আমরা যে গ্রামের মাদ্রাসায় পড়াশোনা করেছি ওই জায়গায় আর কি একটা পার্টি দিব, আমরা সবাই মিলে একা রাত্রে একটা পার্টি দিব। তখন দিন তারিখ ঠিক করা হলো যে আমরা বৃহস্পতিবার রাতের পার্টিটা দিব। তখন সবাই এতে রাজি হলো। তখন আমার বাড়ি আবার ছিল কাছে, তাই আর কি আমি আমার বাড়ি থেকে মাদ্রাসায় যেতে প্রায় 15-20 মিনিট সময় লাগতো হেঁটে যেতে। তো আমার মাদ্রাসাটা যে জায়গায় ছিল ওই জায়গাটা হচ্ছে আপনার যে একটা জঙ্গলের মাঝখানে মেন রোড ছিল, ওই মেন রোডের পাশে আমার মাদ্রাসাটা। তখন আমি মাগরিবের 10-12 মিনিট আগে রওনা দিই বাড়ি থেকে, মাদ্রাসায় যাব, আমার বাড়ি কাছে সবার আগে আমি যাব। তাই কি আমার যে ফোন ছিল ফোন নিয়ে তারপর আমি রওনা দিই। যখন আমি মাঝপথে আসি প্রায় মাগরিবের সময় হয়ে যায়, তখন আর কি মাগরিবের আজানের শব্দ আসতেছে আমার কানে। তখন ঠিক ওই সময় আমি জঙ্গলে প্রায় মাঝপথেও, ঠিক ওই সময় যে শীতকাল, যে আমার শরীরে যে পোশাক অনেক মোটা পোশাক পরে আমি হাইটে যেতেছি, তখন হঠাৎ দেখলাম যে আমার শরীরে একটা গরম একটা বাতাস লাগলো। এটা দেখে আমি একটু অন্যরকম হয়ে গেলাম, যে শীতের মধ্যে গরম বাতাস, তাও এটাকে বেশি কিছু মনে করি নাই, স্বাভাবিক মনে করলাম। তখন আরেকটু সামনে যাওয়ার পরে যে জঙ্গল ওই জায়গায় অনেক বট গাছ পড়েছে বাঁশ যার, যখন ওই বট একটা বড় বট গাছ আছে মোটা অনেক জঙ্গলের মতো চিপা চাপা। তখন যখন ওই বট গাছের সামনে গেলাম, দেখলাম যে একটা কালো একটা বিড়াল দৌড়ে আমার সামনে এসে শুয়া পড়ে। তখন এইটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, আমার শরীরের লুম দাঁড়িয়ে যায়। তার আগে আমি ওটাকে একটা দমক দিলাম, কিন্তু বিড়ালটা ছিল অনেক স্বাভাবিক অন্যরকম, যে চোখগুলো বড় বড় একটু ওচা। তখন আমি বিড়ালটাকে একটা দমক দিলাম, দেখলাম যে কোনো কিছু করতেছে না, সে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি একটা লাঠি ছিল সাইডে, ওই লাঠিটা নিয়ে ওটাকে দাওয়া করলাম। দাওয়া করার পরে ওটা দৌড়ে আবার ওই বটগাছে চিপায় চলে যায়। তখন আমি স্বাভাবিকভাবে মাদ্রাসায় হাইটা চলে আসি। আসার পরে মাগরিবের অনেক 10-20 মিনিট পরে মাদ্রাসায় পৌঁছাই। পৌঁছানোর পর দেখি যে মাদ্রাসা তো বন্ধ, বড়হুজুর আছে মাদ্রাসায়। বড়হুজুরের সাথে অনেকদিন পর দেখা, বড়হুজুরের সাথে কথাবার্তা বললাম। তো কথা বলতে বলতে প্রায় এশারের পর্যন্ত হয়ে যায় সময়। তখন আমি যে আমাদের বন্ধুরা সবাই যে একটা পার্টি দিব, তখন সবার কাছে একজনের কাছে ফোন দিলাম যে কিরে তোরা তো কেউ আসলি না, তোরা কে আবি না? তখন সবাই বলতেছে যে আমরা তো দিন দিনই ক্যান্সেল করে দিছি, যে আজকে তো আবার বৃহস্পতিবার। আপনারা সকলে জানেন যে গ্রামগঞ্জে আমরা সবসময় বাজার থাকে না, প্রায় 2-3 দিন সপ্তাহে বাজার থাকে। তো আমাদের ওই জায়গায় শুক্রবার দিন বাজার। তখন সে বলতেছে যে শুক্রবার দিন যেহেতু বাজার, তাহলে শুক্রবার দিন আমরা পার্টিতে দিব, যে কেনাকাটা করতে আমাদের সহজ হবে। তাহলে আমি বললাম যে আমাকে তো ফোন করে তোরা জানালি না। তখন তারা বললো যে তোকে তো ফোন দিয়েছিলাম, তুই তো ফোন রিসিভ করিস নাই। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে পার্টিটা হবে। তখন তার সাথে কথা রাখলাম, নামাজ পড়লাম। এসে নামাজ পড়ার পরে বড়জির সাথে খানা দানা খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি বড়জি বলতেছে আমাকে যে আব্দুল হামিদ তুমি মাদ্রাসে থেকে যাও, তুমি বাড়িতে যেও না, রাস্তাঘাটও একটু ভালো না, এই জায়গায় অনেক ঘটনা ঘটেছে, তো তুমি থেকে যাও। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাওয়াটা ঠিক হবে না তো, যেহেতু আমি মাদ্রাসে থেকে যাই। তখন যে গ্রামগঞ্জের যে মাদ্রাসা, ওই জায়গায় তো আলাদা আলাদা বাড়ির মতো থাকে, অনেক বড় বড় রুম। তো বড়জির রুম হচ্ছে আলাদা আর আমার যে ঘর ওইটা হচ্ছে আলাদা। তখন আমি ঘরের ভিতরে ঢুকে অনেক বিশাল বড় রুম, এক কোনায় যে ছাত্রদের সিট ছিল ওই সিট করে শুয়ে পড়ি। শোয়ানোর পরে প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার মতো আমার ঘুম আসতেছে না। যখন আমার চোখে ঘুম আসবে, ওই সময় দেখলাম যে সামনে যে টিনের ভিতরে অনেক জোরে একটা আওয়াজ আসলো। আওয়াজটা শুনে আমার যে ঘুম আসতেছিল ঘুম চলে গেল, আমি লাফ দিয়ে উঠে বসে পড়ি। বসে পড়ার পর আমার অনেক ভয় লাগতেছে যে এত জোরে আওয়াজ করবে কে, আর শীতকাল যে কোনো জ্বর তুফান নেই, যে জ্বর তুফান গাছের ডাল পড়ে। তো আমি চিন্তা করলাম যে এত বড় আওয়াজ কে করবে, একটু ভয় লাগতেছে আমার কাছে। তখন আমি রুমে যে লাইটগুলো ছিল সব লাইটগুলো অন করে দিলাম, হচ্ছে লাইট জ্বালানো থাকলে, একটু আলো থাকলে ভয় কম লাগবে। তখন আর কি লাইট অন করে আমি যে কম্বল ছিল কম্বল গা দিয়ে আবার শুয়ে পড়ি। যখন আমি ঘুমিয়ে পড়ব, ঘুমিয়ে গেছি, তখন স্বপ্নের ভিতর আমি দেখতেছি যে বিশাল বড় একটা কালো অবয়ব আমার বুকের ভিতর পাড়া দিয়ে আমাকে দূরে রাখছে আর বলতেছে যে মানুষ আমাকে দেখলে ভয় পায় আর তুই আমাকে এভাবে দাওয়া করলি, এর পরিণাম অনেক খারাপ হবে। তখন আমি অনেক ছোটাছুটি করার চেষ্টা করতেছি, অনেকক্ষণ পর আমার দম আটকে আসতেছে, তখন আমি একটা জারি দিয়ে উঠে বসে পড়লাম। বসে পরে আমি দেখলাম যে স্বপ্নে যে দেখলাম যে অনেক ভয় পাইছি আমি এটা দেখে, তখন আমি উঠা দোয়া দূর পড়লাম। পড়ার পর দেখলাম যে ঘুম থেকে যে উঠলাম ওটা বাদে লাইট সব নিবানো। তখন আমার মনে উঠলো যে আমি তো ঘুমানোর আগে লাইটগুলো সব অন করে ঘুমাইছি, তাহলে লাইটগুলো জ্বালাই লোকে আর রুমের ভিতরে আমি একলা, লাইটগুলো নিবাই লোকে, তো আমি রুমের ভিতরে একলা, কেউ তো নাই। তখন একটা ভয় কাজ করতেছে আমার ভিতরে যে লাইট নিবা লোকে। তখন আবার আমি ওইটা উঠে লাইটগুলো অন করে দিলাম, অন করে আবার শুয়ে পড়লাম। শোয়ার পর যখন ঘুমাইলাম একটু পর দেখলাম যে প্রায় এক থেকে দুই ঘন্টা পর কে জানে বাইরে থেকে আমাকে ডাকছে, ওই মোটা একটা গলায় ডাকছে, ওই দরজা খোল, ওই দরজা খোল। তখন আমি ঘুম থেকে উঠি, উঠার পর দরজার সামনে যাই, যাওয়ার পরে যে দরজার ফাঁকা ওই ফুকা দিয়ে তাকে দেখি যে বাইরে কেউ নেই। তখন আমার ভিতরে আরো ভয় কাজ করতে লাগলো যে আমার দম টুম যা আছে সব আটকে যাইতে লাগলো, আমার মনে হচ্ছে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হইতেছে। তখন আমি সিট লাইট জ্বালে আর ঘুমাইতেছি না, সিটের ভিতর বসে রয়েছি, অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পর অনেকক্ষণ জাগনা থাকার পর যে একটা বাথরুমের ব্যস্তার যে একটা চাপ ধরেছে আমার, তখন আমি আর কি বাইরে যে যাব আমার অনেক ভয় করতেছে, তাই আর কি নিজের তো একটা যে প্রয়োজন ওটা তো সারতে হবে, তাই আর কি দরজা খুলে আমি বাথরুমে যাই। যাওয়ার পরে ও যা বাথরুম সবকিছু করার ওই জায়গায় ক্লিয়ার হয়, সবকিছু ফ্রেশ হই, ফ্রেশ হওয়ার পরে স্বাভাবিক কিছু হয় নাই। তখন যে মাদ্রাসে যে পুকুর ছিল সে পুকুরে একটা গাঁটলা ছিল, যে সে হালকা দুই তিনটা সিঁড়ি দেওয়া যে বানায় গাঁটলা, ওই জায়গায় আমি হাত মুখ ধোয়ার জন্য যাই। যাওয়ার পর দেখি যে বড়হুজ রুজু করতেছে, তো এটা দেখার পরে দেখলাম যে বড়হুজ রুজু করতেছে আর একজন উজু করলে আরেকজন যে যাবে তারও জায়গা নাই, তাই আর কি আমি সাইডে খুঁজে দেখে তাকায় দাঁড়িয়ে রয়েছি। তো তখন আমার মনে আছে স্পষ্ট যে প্রায় 20-30 মিনিট ধরে হুজুর ওজু করতেছে, হুজুরের ওজু শেষ হইতেছে না, আমি তাকাই রয়েছি। তখন একটু পর দেখলাম যে কে জানে আমার গাড়ির ভিতর হাত দিল, হাত দেওয়ার সাথে সাথে আমার শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল। তখন আমি যে তাকাইলাম পিছন দিকে, তাকানোর পর দেখি যে বড় হুজুর। এটা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে সকালবেলা যখন দিন হয় তখন আমি জ্ঞান ফেরার পর দেখি যে বড় হুজুর সাইডে বসে রয়েছে আর আমাকে বলতেছে যে তুমি এরকম ভয় পায় অজ্ঞান হয়েছে কেভাবে, কেন? তখন আমি বললাম যে হুজুর যে আপনি উজু করতেছেন তাহলে পিছনে কে, পিছনে আসলো কে? তখন হুজুর বলতেছে যে আপনি কি বলছেন, তোমার কথা আমি বুঝতে পারতেছি না তুমি কি বলতেছ। তখন আমি বারে বারে একই কথা বলতেছি। তখন বড়হুজুর বলতেছে যে আমি তো দরজা খোলার পরই তো তোমাকে দেখলাম যে তুমি দাঁড়িয়ে রইছ বুঝো ইয়া গাটলার পারে, তাই আর কি তোমার কাছে গিয়ে তোমার কাঁধে হাত রাখলাম। তো এই ঘটনার পরে আমার প্রায় দুই সপ্তাহ, এটাই ছিল আমার প্রথম ঘটনা, এবং এই ঘটনার পরে আমার প্রায় দুই সপ্তাহ পর্যন্ত আমার যে গার অনেক ব্যথা ছিল।
ওহো, মানে ব্যাপারটা কিন্তু আসলে মানে খুবই উইয়ার্ড একটা ব্যাপার, এবং এই ধরনের ঘটনা যদি আপনার সাথে কখনো ঘটে, অনেক সময় আমি নিজে পার্সোনালি যেটা হয় যে কোনো একটা কিছু আজ করলাম, যেমন কিছুদিন আগে আমি আমার মায়ের সাথে বাসায় বসে গল্প করছিলাম, অ্যান্ড গল্প করতে করতে কেন যদি মনে হলো যে ডাইনিং থেকে কিছু একটা হয়তো বা আমার বোনের যে বেডরুম সেদিকে চলে গেল। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে আমার বোন তখন বাসায় ছিল না, বাট ব্যাপারটা কিন্তু অনেকটা সময় হচ্ছে আমাকে যেটা করছে সেটা হচ্ছে যে ভাবিয়েছিল যে এটা কেন হইল, কি কারণে হলো, এবং তারপর যেটা হয় সেটা হচ্ছে যে আমি ফিল করছিলাম যে কেউ হয়তো বা আমার পিছে দাঁড়িয়ে আছে। হয় না যে ধরুন আমি এখন বসে আছি, কেউ যদি আমার এই ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকে, আমি আপনার দিকে তাকিয়ে থাকলেও কিন্তু বুঝতে পারবো যে কিছু একটা হয়তো বা আমার পেছনে এখন, এইটা আমার হ্যালোসিনেশন ছিল নাকি আদৌ কিছু ছিল আমি জানি না। সো ব্যাপারগুলো কিন্তু ঘটে, এবং অনেকেই যেটা বলে যে না আসলে বিষয়গুলো এরকম না যে কিছু নাই, কিছু নাই বললে আসলেই ভুল হবে, কিছু না কিছু তো রয়েছে। আদারওয়াইজ আপনি যদি দেখেন সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, শুধুমাত্র বাংলাদেশ কিন্তু না, বাংলাদেশের বাইরেও অনেক ডেভেলপড কান্ট্রিগুলোতে, আপনি জার্মানিতে দেখেন, আপনি ক্যানাডাতে দেখেন, ইউএসএতে দেখেন, অস্ট্রেলিয়াতে দেখেন। কিছুদিন আগে ক্যানাডার একটা গল্প আমি শুনছিলাম যে একটা স্কুলে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেক দিন ছুটির পর যখন হচ্ছে যিনি দায়িত্বে থাকেন সবকিছু লাইট টাইট নিভিয়ে চলে যান, সেখানে নাইট গার্ড যিনি থাকেন সেই নাইট গার্ড স্পষ্ট শুনতে পায় যে বাচ্চাদের ক্লাসরুম থেকে বাচ্চারা পড়ছে, কোনো টিচার পড়াচ্ছে এবং বেঞ্চগুলো নড়ছে, সেই স্পষ্ট শব্দ তিনি শুনতে পান। এবং তারপর যেটা হয় যে সিসিটিভি ফুটেজ চেক করা হয় এবং সিসিটিভি ফুটেজে যেটা দেখা যায় যে কোনো অবয়বের অস্তিত্ব নাই কিন্তু বেঞ্চগুলো নড়ছে, টেবিল নড়ছে, এরকম কিছু একটা। সো ঘটনাগুলো কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ঘটে। আমরা হাবিবুল্লাহ সিফাত ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনছিলাম, আব্দুল হামিদ ভাইয়ের কাছ থেকে কিছু ঘটনা শুনছিলাম। সো আব্দুল হামিদ ভাইয়ের কাছে আমরা আবারও যাব তার দ্বিতীয় ঘটনাটা শুনতে। ভাইয়া এখন কোন ঘটনাটা শোনাবেন আমাদেরকে?
এখন যে ঘটনাটা শোনাবো তা হচ্ছে আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো তখন প্রায় আরো 10-12 বছরের আগের ঘটনা, তখন আমি অনেক ছোট ছিলাম, সে ঘটনায় আমিও ছিলাম, আমি অনেক ছোট থাকার কারণে আমার মনে ছিল না, আমার বাবার কাছ থেকে ঘটনাটা শুনেছি। তখন আর কি যে আমার বড় ভাই ছিল, বড় ভাইয়ের বয়স ছিল, বড় ভাইয়ের নাম ইমরান, তার বয়স ছিল 12-14 বছর। তখন আমার বড় ভাইয়ের আবার নানু বাড়ির বেশি একটা নেশা ছিল যে নানু বাড়ি পালায় পালায় চলে যেত বাড়ি থেকে। তো কিছুদিন পরপরই বড় ভাই নানু বাড়ি চলে যেত, না বইলা বাড়ি সবার কাছ থেকে সবাই চিন্তা করতো এবং খুঁজে দেখতো যে নানু বাড়ি চলে গেছে। আর আগে তো গ্রামের রাস্তাঘাট এত উন্নত ছিল না, গাড়ি ঘোড়াও বেশি ছিল না। আর আমাদের যে নানু বাড়ি ছিল সেটা ছিল যে বিল, আমরা বিল চিনি যে পানি থাকে, আবার যেমন শুকায় যায় ওই সব ক্ষেত হয়, ওই বিল পাড়ি দিয়ে অনেক জঙ্গল পাড়ি দিয়ে তারপর যে নদী, তারপর আমার নানু বাড়ি। প্রায় হেঁটে যেতে, এখন তো গাড়ি ঘোড়া রাস্তা হয়েছে, যেতে আধা ঘন্টা 40 মিনিট লাগে, কিন্তু আগে যখন যেতে হতো হেঁটে তখন আর কি প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যেত এই নদী পাড়ি দিয়ে। তখন হঠাৎ আমার বড় ভাইয়াকে বাড়ির সবাই কেউ খুঁজে পাইতেছে না যে ইমরান কোথায় গেল, ইমরান কিন্তু খুঁজে পাইতেছি না। তখন বাড়ির সবাই বলতেছে যে আম্মু, দাদু, দাদি, দাদা যারা ছিল আব্বুর কাছে বলতেছে যে আপনি একটু দেখেন ও নানু বাড়ি গেছে নাকি। আর তখন তো মোবাইলের এত ব্যবস্থা ছিল না, তো উন্নত ছিল না এলাকা। তখন আব্বুর বলতেছে যে আপনি নানু বাড়ি যান, ওর গিয়া দেখেন যে ইমরান ও নানু বাড়ি গেছে নাকি। তখন প্রায় 3টার মতো বাজে, আব্বু বলতেছে আচ্ছা ঠিক আছে যাওয়া তো লাগবে, আমার ছেলেকে তো খোঁজা লাগবে। তখন আব্বু রওনা দিবে, তখন আমার বয়স ছিল 4 বছর। তখন আব্বু যাইব নানু বাড়ি, তখন আব্বুর আমি আবার আব্বুকে না দেখলে অনেক কান্নাকাটি করতাম, সবসময় আব্বুর সাথে থাকতাম। তো আব্বু যখন চলে যেতে লইছে তখন আমি কান্নাকাটি শুরু করছি যে আমি আব্বুর সাথে যাবো, আমি আব্বুর সাথে যাবো। তখন তো আব্বু রাজি হইতেছে না যে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাইব। তখন আমার কান্নাকাটি দেখে আব্বু নিতে অনেক বাধ্য হলো যে কিছুতে আমি মানতাছি না। তখন আব্বু আমি ছোট থাকার কারণে আব্বু আমাকে কাঁধে নিয়ে তারপর হাঁটা শুরু করলো। তখন প্রায় যাইতে যাইতে 3টার দিকে রওনা দেয় দুপুরে, আব্বু যেভাবে বলেছে আমার কাছে, ওই সময় 3টার দিকে রওনা দেয়। যেতে যেতে প্রায় আসরের পর পর্যন্ত হয়ে যায় যে মাগরিবের আগ পর্যন্ত সময়টায় ওই সময় যায়। নানু বাড়ি গিয়ে বলতেছে যে ইমরান কে এই জায়গায় আসছে। তখন নানু বাড়ি সবাই বলতেছে যে কই না তো, ইমরান তো এই জায়গায় আসে নাই, ইমরানের কি হয়েছে। তখন আব্বু বলতেছে যে ইমরানকে তো খুঁজে পাইতাছি না, বলতেছে ইমরানকে খুঁজে পাইতেছেন না মানে কখন থেকে। তখন বলতেছে দুপুর থেকে খুঁজে পাইতেছি না। তখন বলতেছে না ইমরান তো আসে নাই। তো আব্বু বলতেছে ঠিক আছে আমি চলে যাই, ইমরান যদি এই জায়গায় আসে তাহলে কেউ কোনো জায়গায় যাইতে দেন না, এই জায়গায় রেখে দেন, পরে আমাদের কাছে খবর পাঠেন। তো আচ্ছা ঠিক আছে, আমার আব্বুর কাছে বলতেছে যে আপনি এখন চলে যাবেন, এই জায়গায় থেকে যান। তখন আব্বু বলতেছে যে না আমার ছেলে হারায় গেছে, আমার তো ছেলেকে খুঁজতে হবে, থেকে গেলে হবে নাকি। তখন মাগরিবের সময় হয়ে যায়, নানু বলতেছে যে যাইতে যাইতে তো 2-3 ঘন্টা সময় লেগে যাইব। মানে কাজ করে এটা যে হারিকেন, আগের যুগে যে হারিকেন ছিল যে আগুন দেয়া, কেরাসিন দিয়ে আগুন দেওয়া, তারপর যে কাছের মতো থাকে ওটা ভিতর যে হারিকেন, ওই হারিকেন দেয় আব্বুর কাছে। আব্বু হারিকেনটা আমার হাতে দিয়ে আমাকে কাঁধে নিয়ে হাঁটা শুরু করে। তখন প্রায় যেতে যেতে যখন 1 ঘন্টার পথ পাড়ি দিলাম জঙ্গলের বিলের যে মাছ বরাবর, তখন দেখলাম যে চারোপাশ থেকে আজানের শব্দ আসতেছে। আব্বু যে ভাই বলছে আমার কাছে আজানের শব্দ আসতেছে। তখন আব্বু আমাকে কাঁধে নিয়ে চলতেছে। তখন এশারের পর সময় যখন গেল আরো, আধো আধা ঘন্টা যখন পাড়ি দিল, তোমার একটা খাল সামনে, ওই খালের যে কাছাকাছি আব্বু গেল, তখন দেখলো যে খালের এক পাশে একটা, যে কি বলবো আব্বু যে ভাই বলছে আমার কাছে, তখন আমি ছোট থাকার কারণে আমার মনে ছিল না যে একটা খালের এক পাশে একটা বিশাল বড় একটা কালো একটা অবয়ব, যার চোখগুলো অনেক লাল বনে ছিল, তার লুমগুলো ছিল অনেক বড় বড়। তখন আমার আব্বু আবার এত বেশি ভয় পাইত না এইসবগুলোকে, আমি দেখা তো কান্নাকাটি শুরু করছি, আব্বুরে জড়াইয়া ধরছি। আব্বু আমাকে সান্ত্বনা দিয়ে বললো যে কিছু হইব না। তখন আব্বু আবার যে আমার দাদি ছিল, আমার দাদি আবার অনেক বড় একটা কবিরাজ ছিল, ওই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারছে। আব্বু আমাকে কোল থেকে নামায়া সাইডে রাইখা, তখন আব্বু বলছে যে আব্বু লুঙ্গি কাসার দিয়ে, যে লুঙ্গি বাঁধালে যে লুঙ্গি কাসার দেয়, কাসার দেওয়ার পরে বামকি দোয়াম দূরত পরে বাম পা দিয়ে মাটির ভিতর গোল দাগ দিয়ে, তারপর ওই জায়গা থেকে বাম পা দিয়ে মাটি উঠে হাতের ভিতর নিয়ে ওই অবয়বের দিকে ছুড়ে মারল। কারণ ছুড়ে মারার সাথে সাথে অবয়বটা উদাও হয়ে গেল। উদাও হয়ে যাওয়ার পরে আব্বু আমাকে আবার কাঁধে নিয়ে হাঁটা শুরু করলো। তখন হারতে হারতে প্রায় আমার দুই জায়গায় নানুবাড়ি মাঝখানে বিশাল বড় একটা নদী আছে, যে ওই নদী দ্বারা লঞ্চ চলাচল করে, টলার আছে ওই জায়গায়। আগে তো মেশিনের টলার ছিল না, যে খেওয়া, যে যেটা হাত দেওয়া বা ওইটাকে আমরা খেওয়া বলি, ওই খেওয়ার যে মাঝি চালায়। তখন দেখলো যে নদীর কাছে যাওয়ার পরে যে নৌকা মাঝি আবার সন্ধ্যার পরে চলে যায়, রাস্তাঘাট একটু ভালো না, তাই কি আর রাতে থাকে না মাঝি। তখন দেখে যে নৌকা নদীর ওই পার, আর এই পার একটা দোকান আছে ছোট, দোকানও বন্ধ হয়ে গেছে, এসার সময় হয়ে গেছে তাই আর কি। তখন আব্বু বলতেছে যে একা একা এমনি তো আর যাওয়া যাবে না, নদী সাদা ঘাটে তো আর যাওয়া যাবে না, এত বিশাল বড় নদী। তখন আবার ওই পাশ থেকে যদি আবার কেউ আসে নৌকা দেয়া, তখন আবার ওই নৌকা চালায় এই পাশে আসলে যাইতে পারবো। তখন আব্বু আমাকে নিয়ে বৈশা রয়েছে ওই জায়গায়, বৈশা থাকার পরে প্রায় অনেকক্ষণ বসে রয়েছে। তখন হঠাৎ আব্বু যখন নদীর দিকে খেয়াল করলো, তাকে দেখলো যে নৌকা এই পাশে, তখন আব্বু দেখে অবাক হয়ে গেল, কি রে আমি তো নৌকা ওই পাশে দেখলাম নদীর, তাহলে নৌকা এই পাশে আসলো কিভাবে। তখন আব্বু বলতেছে যে যাই হোক, কেউ যদি আসতো তাহলে তো আমি দেখতাম এই জায়গায় যাওয়ার জন্য, রাস্তা তো একটা আছে মাটির রাস্তা, কাঁচা রাস্তা, আর দুই পাশে তো বিল, একটা রাস্তা দিয়ে তো যেতে হবে, তাহলে নৌকা দিয়ে আসলো কে, তো নৌকার ভিতরে তো এই জায়গায় আসলো, কেউ তো আসবে, নৌকা তো আর একা একা আসতে পারবে না। তখন আব্বু কিছু না মনে করে বললো যে হইতে পারে কেউ আসছে, আমরা দেখি নাই, আমি দেখি নাই। তখন আব্বু আমাকে বলছে যে নৌকা ভিতরে উঠে গেছে আব্বু। উঠে যাওয়ার পরে নৌকা চালাইতেছে আব্বু, তো আবার আগে মাছ ধরতো আব্বু, আমার আব্বু আব্বু নৌকা চালাইতে পারে। তো নৌকা খেওয়া দিতে দিতে যখন নদীর মাছ বরাবর গেল, তখন দেখলো যে নৌকা আর সামনে যেতেছে না। তখন তো আব্বু একটু ভয় ভয় কাজ করতেছে আব্বুর ভিতরে, যে নৌকা নদীর মাঝখানে কোনো দিকে যেতেছে না, তো অনেক ভয়ের একটা বিষয়। তখন আব্বু যে আবার আমি আমার সাথে, আব্বুর সাথে, আমি ছোট অনেক, এটা নিয়ে আব্বু আরো বেশি ভয় পেতেছে। তখন আব্বু উপর দিকে তাকায় দেখলো যে আসমানের উপর দিয়ে প্রায় সাত আটটার মতো কালো লাল বনের আগুনের গোলা উড়া উড়া যেতেছে। এটা দেখে তো আব্বু আরো বেশি ভয় পেয়ে গেছে। তখন আব্বু অনেক দোয়া দোয়া পড়তে শুরু করলো, এবং নদীর দূর থেকে একটা আলোর মতো একটা আসতেছে। আসার পরে দেখে যে যখন কাছাকাছি আসলো আলোটা, তখন আব্বু দেখলো একটা আগুনের অনেক বড় একটা অগ্নিশিখা আব্বুর দিকে আসতেছে। তখন আব্বু অনেক দোয়া দূর, আব্বু তো অনেক দোয়া দূর পারতো, দাদির কাছ থেকে শিখছে, পড়তেছিল, পড়ার মাধ্যমে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠলো, কিছু হয় নাই। তো আবার নৌকা চালানো শুরু করলো আব্বু, নৌকা চালাইতে চালাইতে নদীর এই পাশে এসে পড়ে। আসার পর আবার আমাকে কাঁধে নিয়ে, তখন ওই সময় আস্তে আস্তে আমাদের যে হারিকেন ছিল, হারিকেনও নিভে যায়, কুটগুড়ে অন্ধকার চারিদিক থেকে। আব্বু বলছে যে মনে হচ্ছে যে অন্ধকারে পুরো আমাকে ডেকে ফেলতেছে, এরকম অন্ধকার। তখন আব্বু আর কি রাস্তা দেখে দেখা হারতেছে, কোন রকম রাস্তা যে চাঁদে আলো দিয়ে দেখা যায়। হারতে হারতে প্রায় যখন আমাদের বাড়ির কাছাকাছি আইসা পড়ি, প্রায় আরো আধা ঘন্টার মতো সময় লাগবে বাড়িতে যাইতে, ওই সময় কি আব্বু আর একটা খাল, ওই খাল ওই জায়গায় একটা কালবাট আছে, ওই কালবাট ওই জায়গায় দুই সাইডে দুটা বড় যে তালগাছ, ওই তালগাছের ভিতর, তালগাছের দিকে আব্বু যখন নজর দিল যে আমাকে কাছে নিয়ে গিয়া, তখন দেখলো যে তালগাছের দুই পাশে দুইটা পাও দিয়া, ওই যে এর আগে যে অবয়বটাকে দেখছে সে ওই রকম একটি অবয়ব, কালো চোখগুলো লাল, লোমগুলো অনেক বড় বড়, সে আব্বুর দিকে তাকায় রয়েছে বা আমাদেরকে তাকায় রয়েছে যে কিছু একটা বলবে সে। তখন আব্বু অনেক চেষ্টা করতেছে, আবার ওই আমাদের যে কালবারটা ছিল এর আগে ওই জায়গায় অনেক ঘটনা ঘটছে, তা আব্বু এই জিনিসগুলো দেখে আরো বেশি ভয় পেতেছে। এর আগে অনেক আমার আব্বুর এক চাস্তবাই ছিল, তাকে ওই কালবারের জায়গায় কি আর কি মিয়া দৌড়ে মাথা নিচে দিকে যে মাটি ভিতর পুঁতে রাখছিল, এটা দেখে আব্বা আরো বেশি ভয় পেয়েছে যে এই জায়গায় তো নিচে যাওয়া ঠিক হবে না, তখন কোনো কাজই তো আসে না বনে দোয়া দূর পড়তেছে। তখন আব্বু চিন্তা করলো যে এই জায়গাতে না গিয়ে খালে অন্য জায়গাতে গুইরা একটু পানি আছে ওই জায়গাতে খালের ভিতর যাওয়া যাইবে কি হাইটা লুঙ্গি কাছার দিয়া। তখন আমি তো অনেক ভয় পেয়েছি যে আমার অবস্থা পুরো খারাপ, আব্বু তো দেখে আব্বু আমার অবস্থা দেখে আব্বু অনেক ভয় পেয়েছে, এভাবে তো আব্বু অনেক ভয় পেয়েছে। তখন আর কি খালের সাইড হাইট হাঁটতে অন্য জায়গায় গেল যেই খালে পাড়ি দিবে তখন ওই জায়গায় আবার আমার আব্বু একটা বন্ধুর বাড়ি, তখন আমার আব্বুর বন্ধু আসছে এসে বলতেছে কিরে ওই সব তীরে দোস্ত এটা কে? তখন আমার আব্বু বলল কিরে আমার পড়ারে চিনতে পারতেছে না আমার ছেলে রে, তখন বলতেছে যেটা আমার ছেলে, তখন আমার আব্বু বুঝতে পারছে যে কে তোমার যেটা আমার ছেলে। তখন আব্বুরে অনেক প্রশ্ন করতেছে আবল তাবল মনে হচ্ছে কিছুই জানে নাও, কিন্তু আমার আব্বুর বন্ধুরা তো সব জানে আমার আব্বু জানে। তখন আমার আব্বু বুঝতে পারছে এটা কি অন্য কিছু, যে কিছু করার জন্য এই জায়গায় আসছে। তখন খাল যখন পাড়ি দেবে খালের ওই পাড়ি দোনো আমার আব্বুর বাড়ি আমার আব্বুর বন্ধুর বাড়ি একসাথে আমাদের বাড়ি, তখন আর কি আমার আব্বুর বন্ধু বলতেছে যে দোষ তুই আগে খালটা পাড়ি দে পরে আমি যে পাড়ি দিয়ে যাচ্ছি। তখন আমার আব্বু বলতেছে যে না আগে তুই পাড়ি দে পরে আমি যেতাছি। পরে এটা অনেক তর্কাতর্ক হয়েছে, আমার আব্বু বলতেছে যে তুই আগে পাড়ি দিলে তোর সমস্যাটা কি, তুই আমাকে আগে বলতেছ? তখন তো ও রাজি হইতেছে না কিছুতেই। তখন আব্বু বুঝতে পারছে যে এইভাবে রাজি হবে না। তখন আমার আব্বু যে লুঙ্গি ছিল লুঙ্গি কাছাড় দেয়া ওকে বলতেছে যে দেখ আমি তোর চিনতে পারছি, তুই আমার কোনো ক্ষতি করিস না, আমার পোলার কোনো ক্ষতি করিস না, আমি অনেক কিছু জানি, আমি তোর ক্ষতি করবো। কিন্তু এটা বলার পরে সাথে সাথে সে উদাও হয়ে যায়, বাতাসের সাথে মিশা যায়। তখন আব্বু আর কি দোয়া দূর পড়তে পড়তে আমাকে কাঁধে নিয়ে বাড়ি এসে পড়ে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, দুটো ঘটনা আমরা শুনলাম এবং তৃতীয় ঘটনাটা আমরা শুনবো, বাট তার আগে দেখা যাক ফেসবুকে কারা কারা আমাদের সাথে আছেন। facebook.com/jagoefm যে ফেসবুক পেজ, এখানে তুষার যেটা বলছেন যে আগে আমার মামাতো বোন অনেক ভয় পেত এবং আমার ছোট বোন আমার মামাতো বোন এবং আমার মামাতো ভাই আমরা সবাই একসাথে এই মুহূর্তে তোমাদেরকে শুনছি। ওকে, আমাদের বাসা হচ্ছে চৌমুহনি, থ্যাংক ইউ সো মাচ, এবং কুমিল্লা থেকে আমাদের সঙ্গে রয়েছে। আওলাদ খান আছেন আমাদের সাথে, জাহিদ হোসেন জয়েন করেছেন, ফাইজু বলছেন ভূত স্টুডিও ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। সজীব সরকার বলছেন যে জাগো এফএম এর মোবাইল অ্যাপ, হ্যাঁ আমাদের দুটো মোবাইল অ্যাপ রয়েছে, প্রথমটা হচ্ছে মানে একটি মোবাইল অ্যাপ, সেটা দুটো ভার্সন, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, একটা হচ্ছে আইওএস ভার্সন, কোনো প্রবলেম নাই। সো যদি আপনি আইওএস ইউজারও হয়ে থাকেন আপনি ইজিলি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে জাগো এফএম এর যে অ্যাপটা আছে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। ও বাই দ্য ওয়ে, আমাদের জাগো এফএম এর যে মোবাইল অ্যাপ, এই অ্যাপে কিন্তু আপনি গান রিকোয়েস্ট করতে পারবেন, মজার না ব্যাপারটা? এরকম আরো মজার মজার কিন্তু বেশ কিছু ফিচার রয়েছে। সো ডাউনলোড দ্য অ্যাপ রাইট নাও ফ্রম গুগল প্লে স্টোর অর অ্যাপ স্টোর। সো নেক্সট এপিসোডে আসার জন্য যে প্রসেস সেটা আরেকটাবার বলছি, এবং একটু পরপর কিন্তু স্ক্রলে কিন্তু দেখাচ্ছে বা একটা পপ আপ কিন্তু ভেসে উঠছে যে কিভাবে তুমি নেক্সট এপিসোডে আসতে পারো। আরবিএস, তারপর তোমার নাম, তোমার লোকেশন, তোমার প্রফেশন পাঠিয়ে দিও 26969 নাম্বারে। সো তৃতীয় যে ঘটনাটা শুনবো এটা কোথাকার ঘটনা?
যে এখন যে ঘটনাটি বলবো তা হচ্ছে আমার বন্ধু থেকে শোনার একটা ঘটনা, যে আমার ঢাকা অনেক বন্ধু থাকে, চার পাঁচ জনের মতো ঢাকার বন্ধু আছে আমার। তারা তাদের কাছে আজ আমাদের যে এলাকার যে বয়ন করে যে ভূতের যে ঘটনাগুলো তাদের কাছে বলার পরে তারা এগুলো বিশ্বাস করতেছে না যে এগুলো আবার হয় নাকি, এভাবে এত ভয়ঙ্কর ঘটনা কি হয় নাকি বাস্তবে। তখন আমি বললাম যে তোরা যখন বিশ্বাস করিস না করস না তাহলে তুই চল আমাদের গ্রামে, তোরা সবাই ঘুরতে যাস, যাওয়ার পরে দেখিস আমাদের ওই জায়গায় যে বয়ঙ্কর যে বাড়িগুলো আছে বা যে ঘটনাগুলো ঘটছে ওই জায়গায় তোরা কি নিয়ে যাবো। তখন তারা বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন একটা বন্ধের যে তারিখ ওই তারিখ দেওয়া হলো তাদেরকে, দেওয়ার পরে তারা আর কি আমাদের বাড়িতে গেল। সে তারা থাকলো সিদ্ধান্ত হলো যে তারা দুই দিন থাকবে, দুই দিনে যে যা ঘোরার তারা ঘুরবে দুই দিনের ভিতরে মোটামুটি। তখন আর কি আমাদের বাড়ি যাওয়ার পরে আমাদের আব্বুর সাথে সবার পরিচিত হলো, যে আরো গ্রামের যে বন্ধু আছে তাদের সাথে পরিচিত করলাম ওদেরকে সবাইকে। তো ওরা পাঁচজন গেছিল আমাদের বাড়িতে ঢাকা থেকে। যাওয়ার পরে তারা বলল যে প্রসেসে তারা প্রায় আসার আসরের আগে পৌঁছেছে, যে ওরা বলল যে আজকে রাতে একটু রেস্টে থাকবো, কালকে আমরা রাত্রেবেলা ঘুরতে যাবো, যে তোর যে ভূতের গল্প বলস তাহলে কোন জায়গায় ভূতের গল্প ওই জায়গায় আমরা ঘুরতে যাবো। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তারা আজকে একটু রেস্ট নে, কালকে থেকে আমরা ঘুরতে যাবো। তখন আর কি ঘুরতে যখন যাইবো কালকে আজকে সবাই আমরা আড্ডা উড্ডা মারলাম রাত্রেবেলা বাড়িতেই, তখন সবাই রেস্ট নেওয়ার পরে কালকে আবার ঘোরাঘুরি করলাম। তখন সিদ্ধান্ত হলো যে আমরা এশারের পর যাবো, যে রাত্র ওরা তো বিশ্বাস করতেছে না যে আমরা রাত্র যত গভীর হয় আমরা তত গভীরে যাব, যে দেখবো যে কি হয়। তখন তাদের কাছে বললাম যে আমাদের এই জায়গায় একটা বাড়ি আছে অনেক দূরে, ওই জায়গায় আর কি একটা মহিলা ফাঁসি দেয়, তার যে স্বামী ছিল তার সাথে ঝগড়া করে ফাঁসি দেয়া মারা গেছে একটা মহিলা, তাহলে ওই জায়গায় কি তোরা যাবি নাকি, ওই জায়গায় অনেক ঘটনা ঘটছে এর আগে। বললো যে ওই জায়গায় তো যাওয়া লাগে, যেহেতু ঘটনা ঘটছে ওই জায়গায় দেখি যে আমরা কি হয় ওই জায়গায়। তখন আমি বললাম যে ওই জায়গায় কেউ যে গেলে অনেক ক্ষয়ক্ষতি হয়, তো আগে যাবি নাকি ওই জায়গায়। তখন বললো যে আমরা তো ওইটা দেখার জন্যই যাবো যে কোন কি ক্ষয়ক্ষতি হয়। তখন তারপরের দিন যখন এসার সময় আমরা খাওয়া দাওয়া করে রওনা দিব, তখন আর কি আমি আবার যে মাদ্রাসায় যে আমার একটা বন্ধু, যে আমার বন্ধুর আমার ভাই আছে যে চাস্ত ভাই, চাস্ত ভাইয়ের যে অনেক ঢাকা যে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওই জায়গায় আবার আমার আসতে হয় যে বাড়ি থেকে। আব্বু আম্মু থাকে যে আমার কাকা, আবার যে কাকা ছিল তিনি আবার মারা গেছে, তো কাকের সাথে যে আমারই আসতে হবে। তোমার যে আমার আরেকজন যে বন্ধু ছিল এলাকার, তার সাথে সবাইকে পরিচয় করে দিলাম যে ওদেরকে তোরাই ঘুরে দিস। তখন তো বললো যে আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম যে একটু সাবধানে দেখিস, তোরা ঢাকা থেকে আসছে, কিছু চিনে না বালকেরা, কিছু হলে তুই ওদেরকে রাখে আসিস না। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে রাখে আসবো না, তুই চিন্তা করিস না কোনো। তখন আর কি আমি ঢাকা এসে পড়ি যে আমার যে চাস্ত ভাই যে অ্যাক্সিডেন্ট করে সেটা দেখার জন্য অনেক ক্ষতি হয়। তখন আমার বন্ধু যেভাবে বলল, তখন তার এসারের পরে একটা ব্যান ভাড়া করলো, যে এলাকার যে ব্যান, এলাকার ব্যান আবার ভাড়া দেয় যে আমার যে এলাকার যে ভেতরে যারা লোক আছে ওরা আবার ব্যান ভাড়া দেয় এই 500 টাকা বা 1,000 এক ঘন্টা দুই ঘন্টার জন্য ভাড়া দেয়। তখন ওরা এক রাতের জন্য ভাড়া নিল যে আমরা এক রাত থাকবো আপনার, তখন ভাড়া নিল এক রাতের জন্য। ভাড়া নেওয়ার পরে প্রায় ওই যে বাড়িটায় যাবে, বাড়িটায় যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে ব্যান দিয়ে যেতে। তখন তারা রওনা দিল খাওয়া দাওয়ার পরে ব্যানে করে, আর ব্যান যে চালাবে আমার বন্ধু চালাবে ওই ব্যান। তখন তারা অনেক ভিডিও করতেছে যে আমরা যে একটা জায়গায় যাবো, ভয়ঙ্কর একটা জায়গায়। তখন তারা ভিডিও করতেছে আর অনেক মজা করতেছে তারা। যে তখন আমার বন্ধু ব্যান চালাইতেছে, চালাইতে চালাইতে প্রায় যখন ওই বাড়িতে যাওয়ার আগে আরেকটা বাড়ি, আমার ওই জায়গায় যে অনেক জঙ্গল তো আর কি, অনেক ঘটনা ঘটে ওই জায়গায়, তো আরেকটা বাড়ি ওই জায়গায় অনেক পুরনো বাড়ি, আমার বন্ধু খেয়াল করলো যে ওই বাড়িতে কিছু একটা যে আগুনের মতো জ্বলতেছে। তোমাদের কাছে ব্যান থামাই দিল। তখন তারা সবাই বলতেছে কি আমরা কি আশা করছি, বলে যে না যে জায়গায় যাবো ওই জায়গায় তো আসি নাই, তো এখানে যে বাড়িটা দেখতেছেন ওই বাড়িটা আজ কি অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে, কেউ যায় না বাড়িতে, এ জায়গায় অনেক ঘটনা আছে আমাদের এই জায়গায়, তো ওই জায়গায় তো কেউ থাকে না, তাহলে ওই যে আগুন যে ধরতেছে যে একটা আগুনের মতো একটা দেখা যেতেছে, তোমাকে দেখতে পারতেছ, বলতেছে যে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি ঘরের ভিতরে আগুন, মনে হয় কেউ আগুন ধরাইতেছে। তখন বললো যে আগুন তো এই জায়গায় থাকার কেউ থাকার কথা না, তাহলে কে আগুন ধরাইতেছে, চলো আমরা দেখে আসি। তখন যে বাড়িটা ছিল, বাড়িটা ছিল একটা পুকুর, বড় পুকুরের ওই পাশে আর এই পাশে রাস্তা। তখন তারা আর কি পুকুরটা যখন যাইতে যাবে ওই বাড়ির দিকে, তখন যে রাস্তার সাইড দেয়া হাইটাইটা ওই বাড়ির দিয়ে যাবে গেছে। যাওয়ার পর আমার বন্ধু সবার আগে, ওনারা চিনে না, আমার বন্ধু নিয়ে যাওয়ার পরে ঘরের ভিতর ঢোকসে, ঢোকাবার যে কোনো আগুন নেই, সবকিছু স্বাভাবিক। তখন তারা আবার আসা বসে যে কিছুই তো নাই, খুঁজা দেখেছে কিছুই না, তখন যে মনে করলো যে আমরা ভুল দেখেছি মনে হয়। তখন আবার যখন রাস্তায় আসলো দেখলো যে আবার আগুন চলতেছে, তখন তারা বলতেছে যে আবার আগুন চলতেছে মানে, গিয়ে তো দেখলাম কোনো আগুন নেই, তখন বলে যে আবার যাবো আমরা। তখন তারা ভিডিও করতে করতে যেতেছে, তখন ভিডিও ভিতরে যে পুকুর ছিল, পুকুরের বিষয়ে আবার যে আমাদের যে বড় পুকুর তো এলাকায়, বড় পুকুরের ভিতরে যে মানুষ যে মাছ থাকে, মাছের আবার ছোট নৌকা দিয়া আদার দেয়, খাবার দেয় মাছের খাবার। তখন ওই নৌকার ভিতরে যে নৌকার দিকে ক্যামেরা নেওয়ার সাথে সাথে দেখলো যে কি যেন একটা ধোয়ার মতো কি যেন একটা নৌকার থেকে উইরা চলে গেল, একটা মানুষের মতো একটা অপরূপের মতো ছিল, সাদা বুড়ির মতো, সে আর কি দুয়ার সাথে মিশে, দাঁতের সাথে মিশে একটা দুয়া উড়ে চলে গেল। এটা ক্যামেরার ভিতরে দেখছে তারা, তাকে দেখে যে কিছুই নাই, তখন আর কি অনেকটা ভয় পাক আসল করলো তাদের ভিতর। তখন তো তারা বলতেছে যে এরকম স্বাভাবিক হইতে পারে, কিছু হইব না, চলো আমরা যে জায়গায় যাবো ওই বাড়ির ভিতর কি হইতাছে ওটা দেখার জন্য যাবো, এখানে গাবালে চলবে না, অনেক আবার অনেকে ভয় পাইতেছে দুই তিনজন যারা ছিল। তো বাড়ির ভিতর ওরা যায়, যাওয়ার পরে দেখে যায় আবার দেখে যায় আগুন নাই। তখন একজনকে ধার করে যে তুই এই জায়গায় দাঁড়িয়ে থাক, তখন আমার যে বন্ধুরা ছিল তার মধ্যে একজন ছিল একটু বেশি সাহস দেখে, তো সবসময় যে আমি অনেক সাহসী, সে বলে যে আমি থাকবো, তোরা রাস্তায় যা, দেখবো যে তোর রাস্তা থেকে আগুন দেখোস নাকি। তখন ফোনের মাধ্যমে তার সাথে যোগাযোগ হইতেছে, তখন সে দাঁড়িয়ে রয়েছে বাড়ির ভিতর আর কি, আর সবাই ওরা রাস্তার ভিতর, যে ছয়জন ছিল, একজন ছিল আমার বন্ধু পুরনো যে এলাকার বন্ধু, আর পাঁচজন ছিল, পাঁচজনের ভিতরে একজন আবার বাড়ির ভিতর, আর চারজন আমার ওই পুরনো বন্ধুর সাথে এলাকার। তখন তারা যাওয়ার পরে দেখলো যে যে বন্ধুকে দাঁড়া করে রাখছে বাড়ির সাইডে, আগুনের ইয়াটা বাইর হওয়ার সাথে সাথে আগুনের ইয়াটা উড়ে পড়ে গিয়া পড়ছে যে দাঁড়া ছিল, ওদের ফোনের ভিতরে একটা চিল্লান দিয়ে সে পড়ে গেল মাটির ভিতর। তখন ওরা সবাই দৌড়ে গেল ওদের কাছে, যাওয়ার পর যা দেখলো এটা দেখে তো তারা মোটেও প্রস্তুত ছিল না ওটা দেখার জন্য। তখন আমার বন্ধুতে এলাকার বন্ধু, সে তো একটা বয়স তো একটু পায় না যে এগুলো দেখতে দেখতে সে বড় হয়েছে, তাকে যে চারজন ছিল চারজনের মধ্যে যেটা দেখলো যে বিশাল বড় একটা সাদা একটা বুড়ি তার মুখ দিয়ে আগুন বের হইতেছে আর যে ভয়ঙ্করভাবে আওয়াজ করতেছে সে, তখন এটা দেখে দুইজন অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যায় আমার যে বন্ধু থাকে আর যে দুইজন থাকে, তাও তো এই মুহূর্তে থাকতে পারতেছে না এই জায়গায়, তখন ওদের কিছু জায়গায় ফালাই দৌড়ে চলে আসে, আসে বোঝায় ব্যান ছিল, ব্যান অনেক জোরে চালায় আর কি, বা একটু দূরে আসা পরে আসা বাড়িতে ফোন দেয় সবার কাছে যে এরকম এরকম, আমাদের বাড়ি সবাই হতো এটা নিয়ে অনেক চিন্তিত যে ওরা কোথায় গেল, ওর বন্ধুরা সবাই আসলো। তখন বাড়িতে সবার কাছে ফোন দিল, ফোন দেওয়ার পরে যে এলাকার যে চাচারা ছিল অনেকজনকে নিয়ে আমাদের বাড়ি থেকে আমার আব্বু আর অনেকজন মিলে তাড়াতাড়ি তারা আবার একটা ব্যান নিয়ে আসলো। আসার পর আবার যখন ওই বাড়িতে গেল, যে সবকিছু বলার পর বাড়িতে গেল, গিয়ে দেখলো যে যার উপরে যে আগুন মারছে তার অবস্থা অনেক খারাপ, অনেক কাতরাইতেছে, আর যে দুইজন অজ্ঞান হয়েছিল সেই দুইজন ওই জায়গায় পড়ে রয়েছে। তখন আর কি তাদেরকে নিয়ে হাসপাতাল ভর্তি করে, ভর্তি করার পর যাকে আগুন মারা হয়েছে তার আস্তে আস্তে যে দিন যাইতেছে, এক সপ্তাহের ভিতর তার চেহারা পুরো যে নীল হয়ে যেতেছে, তার চেহারা চোখ মুখ সব কিরকম জানি হয়ে যেতেছে, জায়গাগুলো পয়সা যেতেছে। তো এক সপ্তাহ পর সে মারা যায় আমার বন্ধু। তখন আর কি আর যে দুজন ছিল যে অজ্ঞান হয়ে গেছিল তাদেরকে আর কি অনেকদিন, দুই তিন দিন পর তাদের জ্ঞান ফিরে, জ্ঞান ফিরার পর তাদের যে জবান ছিল যে মুখে যে বাসা তারা আর কথা বলতে পারে না, আজ পর্যন্ত তারা কথা বলতে পারে না, এখনো তারা
ফেসবুকে কারা কারা আছেন একটু দেখতে চাই, যেমন হুসাইন আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, ইমরান দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন, রেজওয়ান ভাই বলছেন যে আপনাদেরকে শুনি বাট আজকে ফেসবুক লাইভে দেখছি, দুইটাই বেশ ভালো লাগছে, এবং রেজওয়ান শুনছেন আমাদেরকে এই মুহূর্তে আগ্রাবাদ থেকে, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে মোতাসিম ভাই দেখতে পাচ্ছি, তানজির আহমেদ টুটুল জয়েন করে আছেন, আগে ঢাকা ছিলাম যখন তখন আপনাদের রেডিও সামনে দিয়ে প্রতিদিন যেতাম, এখন এই মুহূর্তে কুষ্টিয়াতে আছি চাকরির সুবাদে বাট আপনাদের ফেসবুক লাইভ দেখা মিস করি না, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে আনন্দ মোস্তফা কামাল আছেন আমাদের সাথে, অনিন্দ রয় আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আমাদের সাথে দেখতে পাচ্ছি তানভীর শান্ত জয়েন করে আছেন, মাসুদ রানা আছেন আমাদের সাথে এই মুহূর্তে খুলনা থেকে, জুবাইর আছেন আমাদের সাথে এবং বলছেন আমি তো দেখি ভয় লাগে। আচ্ছা ভয় লাগে, সো ভয় লাগে নাকি ভালো লাগে কোনটা, ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, সো প্রাণ পটাটা জিনিসটা কিন্তু খুব মজার, সো যারা ট্রাই করেন না একবার ট্রাই করবেন, এখন সব জায়গাতেই পাওয়া যায়, এটা কখনো চিপস মনে হয় কখনো মনে হয় বিস্কেট, ডেফিনেটলি ট্রাই করে একটাবার আপনি আমাকে জানাবেন যে এটা চিপস না বিস্কেট, সো বিস্কেট নাকি চিপস কনফিউশন চলুক। এবং তৃতীয় গেস্টকে নিয়ে আমি ফিরছি, সঙ্গে থাকুন চলছে ভূত স্টুডিও।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না, স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট, এটা তাহলে বিস্কিট, নো ব্রো এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো,
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা,
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না, স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট, এটা তাহলে বিস্কিট, নো ব্রো এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো,
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা,
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
Mm-hmm.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, এবং শুনছেন আপনি সবসময় জাগো এফএম 94.4 ঢাকা কুমিল্লা চট্টগ্রাম একযোগে আপনি এই মুহূর্তে শুনছেন। দুজন বন্ধু কিন্তু অলরেডি এসে বলে গেছে তাদের এক্সপেরিয়েন্সগুলো, রাইট, এবং আরও একজন বন্ধু কিন্তু অপেক্ষা করছে এবং তাদের কাছ থেকে আমরা আজকে ঘটনাগুলো শুনছি, যারা আসলে একই মাদ্রাসার স্টুডেন্ট। আপনি হয়তো বা ভাবছেন যে মানে প্রথম যে দুজন বলে গেছে কোথায় জানি একটা টুয়েস্ট, কোথায় জানি একটা টুয়েস্ট, অনেকের মধ্যেই কিন্তু একটা কনফিউশন ছিল, রাইট। তো সেই কনফিউশনটা এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি। আজকে একটু আগে যেই দুজন গল্প বলে গেলেন, তো দুজনই কিন্তু একই মাদ্রাসার স্টুডেন্ট, এবং মজার ব্যাপারটা হচ্ছে এরা নিয়মিতভাবে কিন্তু আমাদেরকে শুনুন, এবং এখন যিনি গল্প বলবেন তিনিও কিন্তু একই মাদ্রাসার স্টুডেন্ট। সো ব্যাপারটা ইন্টারেস্টিং না? এরকমটা কিন্তু আপনার ক্ষেত্রেও হতে পারে, আপনার ইউনিভার্সিটি বন্ধু, আপনার কলেজ বন্ধু, আপনার কলিগ, আপনারা একটা অফিসে কাজ করেন হয়তো বা বিভিন্ন যে কোনো প্রফেশনেই থাকতে পারেন, রাইট, বা আপনার একই এলাকার বন্ধু আপনারা, সো হতেই পারে, কিংবা একই ফ্যামিলি মেম্বার থাকে না যে একটা পরিবারে কিন্তু অনেক রকমের ঘটনা কিন্তু ঘটে, হরর এক্সপিরিয়েন্স কিন্তু থাকে। সো এরকমটা যদি হয় যে বাবা মেয়ে শুনে নিয়মিত আমাদেরকে, আপনি যেটা করতে পারেন বাবা মেয়ে দুজনেই কিন্তু গল্প বলতে চলে আসতে পারেন, রাইট, কিংবা আপনি একজন সন্তান হিসেবে জানেন যে আপনার বাবার কাছে কিছু ঘটনা আছে, সো আপনার বাবার হয়ে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করতে পারেন এবং আপনার বাবাকে বলে রাখবেন যে বাবা আমি কিন্তু তোমার জন্য এখানে রেজিস্ট্রেশন করে রাখছি, তুমি এখানে কিন্তু যাবা ঘটনাগুলো বলতে, রাইট। সো এরকমটা কিন্তু হতে পারে যে ভূত স্টুডিও অনুষ্ঠানটা যে পুরোপুরি একটি পারিবারিক শো, এইটা আসলে মানে এক একটা মানুষ এক একটা মানুষের আলাদা আলাদা বেডরুমে দেখার প্রয়োজন নাই বা শোনার প্রয়োজন নাই, একসাথে বসে এনজয় করতে পারে। আমরা সবসময় এই কাজগুলোই করে থাকি এবং এই ধরনের গল্পই এখানে আমরা নিয়ে আসি। তো প্রথম যেই ঘটনাটা আমরা শুনবো তৃতীয় অতিথির কাছ থেকে, তার কাছ থেকে আমরা আগে তার নামটা জানবো এবং তার এক্সপেরিয়েন্সটা শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবা।
হাবিবুল্লাহ মিসবা, হাবিবুল্লাহ ভাই, আমরা কি আপনার মাদ্রাসার নামটা জানতে পারি আপনাদের?
জি, আমার মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া গেন্ডারিয়া ঢাকা, এটা পুরান ঢাকায় অবস্থিত আর কি।
বাহ, চমৎকার। তো পুরান ঢাকার ভাই বোন যারা আছেন, পুরান ঢাকারও কিন্তু অনেক ঘটনা থাকে, তো সেই ঘটনাগুলোও কিন্তু আমরা শুনবো কোনো একদিন, রাইট। রেজিস্ট্রেশন করুন ঝটপট। এবং হাবিবুল্লাহ ভাই, এবং হাবিবুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা আজকে প্রথম ঘটনাটা শুনবো তার। হাবিবুল্লাহ ভাই, এই ঘটনাটা মানে কোথাকার ঘটনা?
তো আজকে আমার যে প্রথম ঘটনাটা হচ্ছে, এটা হচ্ছে আমার দাদির কাছ থেকে শোনা।
ওকে, শুনি আমরা।
তো যে ঘটনাটা আমি শুরু করব সেটা হচ্ছে যে আমার দাদি একবার আমাদের চাস্ত ভাই বোনদেরকে নিয়ে এই ঘটনাটা আমাদেরকে শুনিয়েছিল আর কি। ঘটনাটা হচ্ছে আমার দাদাকে নিয়ে। যখন আমার দাদা নতুন বিবাহ করে, প্রায় এই ঘটনাটা আনুমানিক 1996 কিংবা 97 এরকম সালে হবে আর কি। তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমার দাদা যখন নতুন বিবাহ করে, তখন আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামে একটি বাজার ছিল, ছোট একটি বাজার ছিল। তো ওখানে আমার দাদা একটি দোকান দিয়েছিল নতুন। দোকান দেওয়ার পর বালুই বেচাকেনা হতো, বেচাকেনার পাশাপাশি একটি নাম ডাক হয়ে গিয়েছিল আমার দাদার আর কি। দুবছর যাবৎ ওখানে বাজার দোকান ঘাট ছিল। তারপর আস্তে আস্তে যখন দোকানের বয়সটা বাড়তে লাগলো, তো দাদার কাজের চাপটাও অনেক বাড়তে লাগলো। প্রথম দিকে দেখা যাচ্ছে দাদা 9টা কিংবা 10টার দিকে বাড়িতে ফিরে আসত। তো হঠাৎ একদিন কাজের চাপে দাদা 11টা পর হয়ে গেছে, ধরেন 12টার দিক হয়ে গেছে, 12টা বেজে গেছে রাত, তখন আমার দাদা বাসায় ফিরতেছিল। তো যেহেতু পার্শ্ববর্তী গ্রাম ছিল, কিন্তু গ্রামগুলো অনেক বড় ছিল, তো দাদা ফিরতে ফিরতে অনেক 12টা বেজে গেল রাত। তো রাস্তাঘাট, দেশ গ্রামের রাস্তাঘাট এমনিতেও মাগরিবের পর পর অনেক অন্ধকার হয়ে যায়, অনেক নিস্তব্ধ হয়ে যায়। তো সেখানে তো রাত 12টার কথা, তো অনেক অন্ধকার, চারিদিকে অন্ধকার নিমজ্জিত হয়ে গিয়েছিল, পূর্ণিমার আলোও ছিল না, অনেক অন্ধকার ছিল চারিদিকে। তো দাদা কিছুটা ভয় নিয়ে টর্চলাইট হাতে নিয়ে, হাতে একটি ব্যাগ নিয়ে আসছিল রাস্তা দিয়ে। তো যখন আস্তে আস্তে সামনে অগ্রসর হতে লাগলো, তো দু একজন মানুষ দাদার চোখের সামনে পড়ল। যখন এই দু একজন মানুষ চলে গেল, তারপর আর একজনও দাদার সামনে পড়ল না। তারপর দাদা মনের ভিতরে ভয় নিয়ে সামনে অগ্রসর হতে লাগলো। তো যখন একটু বাজার ঘাটগুলো পার হয়ে খোলা রাস্তায় যখন চলে গেল, চতুর্দিকে যখন মাঠ ঘাট বিল, তো তখন একটি রাতের হিমেল হাওয়া যখন দাদার শরীরে রাখতে লাগলো, তখন দাদা একটু ভয় পেয়ে গেল। তার শরীরটা আস্তে আস্তে একটু দুর্বল হতে লাগলো। তো এরকম একটু ভয় নিয়ে যখন দাদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো হঠাৎ করে দাদা একটি পায়ে, মানে একটি মানুষ যখন হেঁটে চলে যেরকম একটি শব্দ হয়, সেরকম দাদা একটি শব্দ শুনতে পেল। তো যখন শব্দটা শুনতে পেল, তো দাদা একটু হিতভঙ্গ হয়ে ওখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যখন পিছন থেকে তাকালো, তো তখন প্রথমে কিছু দেখতে পেল না। তারপর দাদা কিছু মনে না করে সামনে আরেকটু অগ্রসর হলো। যখন সামনে আরেকটু অগ্রসর হলো, তখন এর চেয়ে আরেকটু বেশি পায়ের আওয়াজের শব্দ দাদার কানে বেশি আসলো। তো দাদা আরেকটু ভয় পেয়ে মনে একটু সাহস নিয়ে যখন পিছন থেকে তাকালো, তারপরও দাদা কোনো কিছু দেখতে পেল না। তারপর দাদা কিছু আবারও কিছু মনে না করে সামনে অগ্রসর হতে লাগলো। তো যখন এক দুই মিনিট হাঁটার পর যখন স্পষ্টভাবে একটি মানুষ হেঁটে চললে যেরকম আওয়াজ আসছে, সেরকম একটি আওয়াজ যখন দাদার কানে আসলো, তো তখন দাদা সাথে সাথে পিছনের দিকে ঘুরে তাকালো। আর তখন দাদার সামনে ভেসে আসলো এক বুড়ো মহিলা। তো দাদা বুড়ো মহিলাকে দেখে একটু ভয় পেয়ে গেল। তারপর ভাবলো যে একজন মহিলাই তো, তাতে কি। তখন দাদা মনে মনে ভাবলো যে আমি মহিলার সামনে যাই, তাকে জিজ্ঞাসা করি যে আপনি এখানে কি করছেন এত রাতে। তো আমার তখন দাদা বলল যে আমার মন বলছে তুমি যেও না এই মহিলার কাছে। তখন দাদা ওখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে দাদার হাতে একটি টর্চলাইট ছিল, যে ওই টর্চলাইটটা ওই মহিলার চেহারার দিকে যখন মারলো, তখন দেখে যে মহিলাটা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। গালের ভিতরে একটি দাগ, একটি স্পট অনেক বড়। তো দাদা তখন ওখানে দাঁড়িয়ে মহিলাকে বলল যে আপনি এত রাতে এখানে কি করছেন। তখন মহিলাটি কোনো উত্তর দিল না, একটু মুচকি হেসে ওখানে দাঁড়িয়ে রইল। তখন দাদা যখন আরেকটু সামনে অগ্রসর হল, তখন হঠাৎ করে কেমন যেন ওই মহিলার পায়ের আওয়াজ আর শুনতে পাচ্ছে না। তো দাদা আবারও দাঁড়িয়ে পিছন দিকে তাকালো, তাকিয়ে দেখছে যে সোজা রাস্তা, কিন্তু মহিলাটি হঠাৎ করে উদাও কিভাবে হয়ে গেল। তখন চতুর্দিকে তাকালো, দেখে ধান গাছ, ধান বিলের মাঝখানে। তো এই এখান দিয়ে কোথায় যাবে, তার বাড়িঘর কোথায়, এরকম ভাবতে ভাবতে তখন দাদা সামনে অগ্রসর হতে লাগলো। তো যখন দাদা অতি দ্রুত পায়ে হেঁটে যেতে লাগলো, তখন হঠাৎ করে ওই মহিলাটি দাদার সামনে এসে দাঁড়িয়ে গেল। তো তখন আমার দাদা অনেক ভয় পেয়ে কাতরাতে লাগলো। তখন আমার দাদা মনে মনে ভাবল যে এখন আল্লাহ ছাড়া আমাকে আর বাঁচানোর কেউ নেই। তো যখন দাদা এরকম ভয় পেয়ে গেল, তখন দাদা জোরে জোরে আল্লাহ আল্লাহ বলতে লাগলো। তখন মহিলাটি একটু সামনে গিয়ে বাতাসের সাথে উদাও হয়ে গেল। তখন আর দাদার ভাবতে বাকি ছিল না যে এটা কোনো মহিলা নয়, এটা কোনো বুড়ো নয়, এটা নিশ্চয়ই কোনো জিন অথবা ভূত বা পেতনি, এরকমই একটা কিছু হবে। তো দাদা তখন একটা ভিতরে একটা সাহস নিল যে আমি এখন দম ফেলবো, তো বাসায় গিয়ে ফেলবো, এর আগে আমি আর কোনো দম ফেলবো না, একটা দৌড় দিয়ে আমি বাসায় চলে যাব। কিন্তু তখন দাদা বলল যে আমি যে একটা দৌড় দেব, এই দৌড়টা দেওয়ার মতো আমার পায়ে শক্তি ছিল না, আমি পুরো দুর্বল হয়ে গিয়েছিলাম, আমি আমি চলবো কিভাবে, আমি যে আল্লাহর নামটি নিব, আমার মুখ যেন পুরো শুকিয়ে গিয়েছিল ভয়ে, আমি কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার দাদা আস্তে 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 সামনে অগ্রসর হতে লাগলো। তখন দাদার সামনে ভেসে আসলো দুপাশে, মানে রাস্তার দুপাশে দুটি তাল গাছ একসাথে, যেমন একটি মসজিদে ঢোকার সময় একটা যেরকম একটা আকৃতি থাকে, মেম্বারের মতো একটা আকৃতি থাকে, ওরকম গাছটি দুই যে মাথাগুলো একসাথে লাগানো ছিল, আর ঠিক মাঝখানে ওই মহিলাটি বসেছিল। বসে আমার দাদাকে বলল যে হে ছেলে, তুমি তোমার হাত থেকে তোমার এই টর্চলাইটটা ফেলে দাও, তা না হলে তোমার গাড়ির রগ ছিঁড়ে ফেলবো। তখন আমার দাদা হঠাৎ করে ভাবলো যে এই বুটটি আমার হাত থেকে কেন টর্চলাইটটা ফেলে দিতে চাচ্ছে, কেন বলছে। তখন দাদা ভাবলো যে এই টর্চলাইটটা হচ্ছে একটি লোহার টর্চলাইট, তো যখন আমার হাতে এই লোহাটা আছে তাহলে এই ভূত আমাকে কিছু করতে পারবে না। তাহলে দাদা ভিতরে একটি সাহস পেল। তারপর যখন দাদা এই টর্চলাইটটি ফেললো না, তখন জোরে জোরে দাদা বলতে লাগলো আল্লাহ আল্লাহ। তখন ওই বুট্টি বলল যে তুমি এই নাম নিলে কিছুই হবে না, আজ তোমাকে আমি মেরেই ফেলব। তখন যখন ওই পেতনিটি ওই তালগাছ থেকে উধাও হয়ে গেল, দাদার সামনে এসে পড়ল, তখন দাদা পুরো হিতভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। দাদা বলছে যে তখন মনে হয় আমার জীবনের শেষ দিন ছিল, আমি এরকম মনে করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে সেখান থেকে বাঁচিয়ে এনেছে। ঠিক সে সময় রাত আমার চাচা, আমার দাদার চাচা আর কি ডাক্তার ছিল, তো দাদার চাচার একটি সাইকেল ছিল, সেই সাইকেলের সাইকেল চালিয়ে রাত অনেক গভীর হয়ে গেছিল, কিন্তু রাস্তা দিয়ে চালিয়ে চলে আসছিল। তো তখন পেতনিটি দাদার সামনে থেকে উদাও হয়ে আবার ওই তালগাছের মাথায় গিয়ে বসে বলল, হে বাছা আজ তুই বেঁচে গেলি, আজ তুই বেঁচে গেলি, তোকে একদিন আবার ধরব, তোকে সেদিন মেরেই ফেলব আমি। তখন দাদা বুঝে উঠতে পারছিল না যে কেন পেতনিটি আমার সামনে আসলো, আবার কেনই বা এরকম বলে চলে গেল। তো তখন দাদা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবার পর তারপর দাদা দেখ সব একটি শব্দ পেল সাইকেল চালানের। তখন যখন সামনে আসলো তখন দেখে যে দাদার চাচা, তো তখন দাদার চাচা দাদাকে বলল, কিরে রফিক তুই এখানে কি করছিস এত রাতে? তখন দাদা ভয়ে কোনো কথা বলতে পারছিল না, টর্চলাইট দিয়ে যখন তালগাছের দিকে ইশারা করলো তখন দাদার চাচা বুঝতে পারল যে তার সাথে অন্য কিছু হয়েছে। তখন এরকম দাদা কাঁদতে কাঁদতে সবকিছু যখন খুলে বলল তখন দাদা ওখানে বেহুশ হয়ে পড়ে গেল। তো বেহুশ হওয়ার পর দাদার চাচা তাকে কাঁধে করে নিয়ে সাইকেল হাঁটাতে হাঁটাতে দাদার চাচা দাদাকে কাঁধে করে নিয়ে বাসায় পৌঁছে গেল। তো বাসায় যখন পৌঁছে গেল তখন এর পর দিন থেকে দাদা প্রায় এক সপ্তাহ পর্যন্ত প্রচুর পরিমাণ অসুস্থ ছিল, একটি ভয় প্রচুর পরিমাণ অসুস্থ ছিল। তো যখন দাদা স্বাভাবিকভাবে ফিরে আসলো তো তখন দাদি কেন কি জন্য এসব হয়েছে কি বা হয়েছে এগুলো দাদি শোনার অনেক আগ্রহ সৃষ্টি হল। তখন দাদিকে সকল ঘটনাটা দাদা গুছিয়ে সুন্দর করে বলল। তারপর আমার দাদি আমাদের চাস্তবাই আমাদেরকে সুন্দরভাবে এই ঘটনাটি খুলে বলল। তখন থেকে আমরা এই ঘটনাটি জানতে পারি, এই ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, দাদাকে নিয়ে একটা ঘটনা আমরা শুনছিলাম, সো এরকমটা কিন্তু হতে পারে আপনার সাথেও যে আপনার দাদা কিংবা নানা বা দাদি নানির কাছ থেকে কোনো ঘটনা আপনি জানতে পারছেন, সেই ঘটনাগুলোও কিন্তু আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে। খুব চমৎকারভাবে কিন্তু আমরা ঘটনাগুলো শুনছি এই মুহূর্তে, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, যেখানে আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ রকম ভালো লাগছে। আছেন আমাদের সাথে এই মুহূর্তে সাইফ এবং বলছেন যে ভূত স্টুডিও তার কাছে বেশ ভালো লাগে এবং বিগত অনেকদিন যাবৎ তিনি ভূত স্টুডিও সঙ্গে রয়েছেন। আসাদ ভাই আছেন আমাদের সাথে, মোহাম্মদ আচ্ছা সাইদ মোহাম্মদ সেদান আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, আছেন আমাদের সাথে আরো অনেকগুলো বন্ধু, সালমান মাহমুদ জয়েন করেছেন আছেন আমাদের সাথে এই মুহূর্তে, আহনাফ হোসেন এবং আহনাফ যেটা বলছেন যে গত প্রায় দুই মাস যাবৎ আপনাদেরকে শুনি জাগো এফএম এবং আমি রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে কুমিল্লা শহর থেকে, থ্যাংক ইউ। আতিক আছেন আমাদের সাথে এই মুহূর্তে, সিফাত আছেন জয়েন করছেন দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্ট থেকে, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে, রোজ থ্যাংক ইউ সো মাচ রোজ। আদিব আছেন আমাদের সাথে, স্নেহা জয়েন করে আছেন, গালিব মাহমুদ আছেন আমাদের সাথে, প্রত্যয় আছেন আমাদের সাথে, তন্ময় শাহ বলছেন তিনি আছেন এই মুহূর্তে আমাদের সাথে কুমিল্লা থেকে, কুর্মিটোলা থেকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। ইউসুফ শারিয়ার আছেন আমাদের সাথে, আজমাইন জয়েন করে আছেন, থ্যাংক ইউ। বাকি টেক্সট বা কমেন্টগুলো নিয়ে আমরা আবারও ফিরবো, বাট তার আগে আবার আমাদের সর্বশেষ যিনি অতিথি তার কাছে যাব তার দ্বিতীয় ঘটনাটা শুনতে। ভাইয়া এখন আমরা কোন ঘটনাটা শুনবো বা কোথাকার ঘটনা?
এটা হচ্ছে আমার মাদ্রাসার একটি ছাত্রবাইকে নিয়ে ঘটনাটা।
ওকে শুনি আমরা।
এই ঘটনাটা হচ্ছে আমার মাদ্রাসায় যখন আমি ক্লাস ফাইভে পিএসসি পরীক্ষা দিয়ে মাদ্রাসায় নতুন ভর্তি হই। মাদ্রাসায় নতুন ভর্তি হওয়ার পর এভাবে আমরা অনেকে এরকম জানি যে মাদ্রাসায় কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে। অলৌকিক ঘটনা বলতে মাদ্রাসায় এরকম জিনভূতের ঘটনা আছর এরকম আমরা অনেকে জানি, অনেকে আবার মানে বিশ্বাস করি আবার কেউ করি না। তো এরকম ঘটনা হয়ে থাকে, মাঝে মাঝে ঘটনা হয়ে থাকে। তো এরকমই আমার বন্ধুর সাথে একটি ঘটনা হয়েছিল। তো ঘটনাটা হচ্ছে আমি যখন মাদ্রাসায় নতুন ভর্তি হই তো আমি মুন্সিগঞ্জ পড়ালেখা করেছি ছোটবেলায়, মুন্সিগঞ্জ ডোহরি এটা হচ্ছে টুঙ্গিবাড়ি থানায় ডোহরি, আমরা অনেকে চিনতে পারি আর কি। মাদ্রাসার নাম ছিল দাইদা ইসলামিয়া হাফিজিয়া কওমিয়া এতিমখানা মাদ্রাসা। তো ওখানে আমি পড়ালেখা করেছিলাম। এই ঘটনাটা হচ্ছে আনুমানিক 2017 সালে। তো তখন আমার বয়স ছিল প্রায় 13-14 বছর। তো এই ঘটনাটা আমার বন্ধুর কাছ থেকে, আবার আমরা সরাসরি আমাদের চোখেও অনেকটা দেখা পড়েছিল, ঘটনাটা আমরা দেখেছি আবার শুনেছি ওস্তাদের কাছ থেকে, বন্ধুর সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে যে আমার বন্ধু একদিন রাত্রেবেলা যখন শুয়েছিল, ঘুমিয়েছিল, প্রায় রাত 1-2 হবে। তো এর আগে আমি একটি ঘটনা আরেকটু কথা বলতে চাই, যে আমাদের যেই মাদ্রাসার যেই স্থানটুকু ছিল, যতটুকু জায়গা ছিল, তো আমরা মাদ্রাসায় যখন নতুন ভর্তি হই, আমরা তো নতুন ছাত্র, তো পুরাতন ছাত্র যারা ছিল তারা এই মাদ্রাসার সম্পর্কে কিরকম পড়ালেখা হয়, এই মাদ্রাসা কিরকম, কেমন প্রসিদ্ধ, কেমন মাহের পড়ালেখার দিক দিয়ে, আবার কিরকম অলৌকিক ঘটনা যদি ঘটে থাকে, তো এটা পুরান ছাত্রদের থেকে আমরা ভালোভাবে অবগত, ভালোভাবে আমরা জানতে পারি। তো এরকমই আমাদের ক্লাসে এরকম পুরাতন ছাত্র ছিল, তারা আমাদেরকে বলেছিল নাকি এই যে যেই মাদ্রাসার জায়গাটুকু আছে সেই জায়গাটুকু প্রায় 10-12 বছর আগে একটি হিন্দুদের শ্মশান ছিল, হিন্দুদের শ্মশান ছিল, এখানে হিন্দুদের লাশ পুরানো হতো, তারপরে যে ছাই, ছাইগুলো এখানে মাটি দেওয়া হতো। তো এরকম একটি ঘটনা আমরা শুনেছিলাম ছাত্রবাইদের কাছ থেকে। তো এটা সত্যি কিনা সেটা জানি না, কিন্তু ছাত্রবাই ওস্তাদ যেহেতু বলেছে তাহলে এটা মিথ্যা বলার কোনো কায়দা নেই। তো এটাই সত্যি। তো যখন আমরা জানতে পারলাম, তখন আমরা যেহেতু আমরা দেখিনি তাহলে আমরা বিশ্বাস করি নাই, যখন আমরা এরকম অলৌকিক ঘটনা দেখলাম তারপর আমাদের বিশ্বাস হলো। যখন আমার বন্ধু এরকম রাত্রেবেলা শুয়েছিল, তখন আমার বন্ধু যেই জায়গাটায় শুয়েছিল সেই জায়গার সোজা একটি জালানা ছিল, জালানাটির ভাঙ্গা ছিল। রাতের বেলায় যখন স্বাভাবিকভাবে একটু গরম লাগে, তো আমরা জালানাগুলো খুলে ঘুমাতাম। তো সেই জালানার বাহিরে একটি নারিকেল গাছ ছিল, সেই নারিকেল গাছটার উপরে রাতের বেলায় আমার বন্ধু হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তখন আমার বন্ধু গাছের দিকে নজর গেল, তখন আমার বন্ধু দেখলো যে একটি আগুনের কল্লা, মানে শুধু মাথাটা, কোনো আর কোনো দেহ নেই, শুধু মাথাটার ভিতরে আগুন ধরতেছে আর আমার বন্ধুর দিকে তাকিয়ে শুধু হাসতেছে। তখন আমার বন্ধু ভয় পেয়ে গেল, ভয় পেয়ে জোরে একটি চিৎকার দিল, জোরে জোরে চিৎকার বন্ধু দিল ঠিকই, কিন্তু কেউ কোনো কিছু শুনতে পারলো না। একটি আজীব ঘটনা যে এত জোরে চিৎকার দিল কিন্তু কেউ শুনতে পারলো না। তখন আমার বন্ধু ভিতরে একটু সাহস নিয়ে, যেহেতু গরমের দিন ছিল তাই জন্য মুশুরি টানিয়ে শুয়েছিল। তো যখন মুশুরি থেকে বের হলো জালানার দিকে তাকিয়ে, তখন আমার বন্ধু বলল, এই এখান থেকে যা, তুই এখানে কি করছিস, কেনই বা এসেছিস তুই এখানে। যখন এরকম বলল তখন পূর্তি কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। এরপর আমার বন্ধু সকালবেলা এরকম ভয়ে খুবই অসুস্থ হয়ে পড়ল। এরপর আরেকদিন যখন আমাদের উস্তাদ আমাদেরকে ইস্তেন্দার ছুটি দিয়েছিল, এটা হলো সকাল সন্ধ্যা 6:00 বাজে। তো যখন ইস্তেন্দার ছুটি দিয়েছিল তখন আমরা বের হয়েছি, যখন আমরা ছাত্ররা মিলে, তখন আমরা দেখতে পেলাম হঠাৎ করে পুকুরের মাছগুলো কেমন যেন সব উপরে চলে আসছে, এত জোরে জোরে লাফাচ্ছে যে আমরা ভয় পেয়ে কি করব আমরা, মানে বুঝে উঠতে পারছিলাম না। তখন পুরাতন বাথরুম ছিল, ওয়াশরুম ছিল 3-4, সেখান থেকে এত পরিমাণ শুটকি মাছের গন্ধ আসছিল যে আমরা নাক ধরে রাখতে পারছিলাম না। আমাদের ইস্তেন্দার ছুটি দিয়েছিল 20 মিনিট, সেখান থেকে আমরা 2 মিনিট আমরা ইস্তেন্দা করে দৌড় দিয়ে আমরা রুমে চলে আসি। হুজুরের কাছে যখন আমরা এই ঘটনাটা বললাম, তখন হুজুরে যখন বের হলো, তখন এই ধরেন 2 মিনিট আগে যেই একটি গন্ধ ছিল শুটকি মাছের, যে গন্ধটা ছিল 2 মিনিট পর এই গন্ধটা চলে গেল। তখন আমরা ভয় পেয়ে গেলাম যে হঠাৎ করে কিভাবে এরকম চতুর্দিকের গন্ধটা উধাও হয়ে যায়। তখন আমরা ছোট ছোট যখন ছিলাম আমরা ছাত্ররা অনেক ভয় পেয়ে গেলাম। তখন আমাদেরকে ওস্তাদ সান্ত্বনা দিল যে তোমরা ভয় পেও না, আমরা তোমাদের সাথে আছি। তখন আমরা ভিতরে একটু সাহস পেলাম। ঠিক সেদিন রাতের বেলা, যেহেতু এই মাদ্রাসাটা অনেক পুরাতন ছিল, তো এই মাদ্রাসা আমরা যখন যে রুমে থাকতাম সেই রুমের বাহিরে একটি মরা লাশের যে খাট, এই খাট ছিল অনেক পুরাতন, এই খাটটা যখন ছিল তখন যে হুজুর ইস্তেঞ্জা করার জন্য বের হলো রাত একটার দিকে, এরপর দিন রাত একটার দিকে যখন বের হলো, তখন হুজুর যখন ইস্তেঞ্জা করে রুমে প্রবেশ করবে, তখন হঠাৎ করে ওই মরা খাটের উপরে হুজুরের চোখ পড়ল। তখন দেখে যে ওই মরা খাটের উপর কে যেন কাফনের কাফন পেঁচিয়ে শুয়ে আছে। তখন হুজুরে অনেক ভয় পেয়ে গেল। ভয় পেয়ে আরেকজন ওস্তাদ ছিল রুমে, এক এক রুমে দুজন করে ওস্তাদ থাকত, যে আরেকজন যে ওস্তাদ ছিল সেই ওস্তাদ ছিল কবিরাজ। তো সেই ওস্তাদকে যখন বলল, তখন সেই ওস্তাদ, কবিরাজ তো এইভাবে কোনো ভয় পায় না, তখন কবিরাজ ওস্তাদ সেখানে গিয়ে লাশের কলার বাড়িয়ে কলারটাকে ধরে বলল, এই তুই এখানে কি করছিস, এখানে কেন এসেছিস, তুই কি চাস তুই? তখন লাশটি বলল যে আমি তোদের সকলকে মেরে ফেলব। তখন তখন কবিরাজ হুজুর বলল যে কেন তুই আমাদেরকে মেরবি, আমি আমরা তোদেরকে কি দোষ করেছি? তখন ওই বুট্টি বলল যে আমি অনেক কষ্ট পেয়েছি, এই জায়গায় আমার বাড়ি ছিল, এই জায়গায় আমার শ্মশান ছিল, কিন্তু আজ আমি এখানে থাকতে পারছি না, আমি এখানে আজ থাকতে পারছি না, তোরা আমাকে অনেক কষ্ট দিয়েছিস, কালকে রাতে তোদের ছাত্ররা আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক খারাপভাবে বকেছে। তো যখন এরকম বলতেছিল, তখন ওস্তাদ যখন এরকম শুনতেছিল, তখন ওই কবিরাজ ওই পেতনিটাকে বলল যে তুই কি চাস, তুই কি দিলে এখান থেকে চলে যাবি? তখন পেতনিটা বলল যে আমি একটা, যদি তোরা একটি কাজ করিস তাহলে আমি এখান থেকে চলে যাব। তখন পেতনিটি বলল কি কাজ বল। তখন ওস্তাদ বলল যে কি কাজ তুই বল। তখন পেতনিটি বলল তোরা আমার জন্য এক মন মিষ্টি এনে, ওই একটি নারিকেল গাছ আছিল এক কোনায়, বাগান ছিল মাদ্রাসার দু তিনটে, ওই এক কোনায় এক মন মিষ্টি এনে ওখানে রেখে দিতে বলেছিল। তখন ওস্তাদ বলল এক মন দিয়ে তুই কি করবি, তোর জন্য এক কেজি আনলেই তো হয়ে যেত। তারপর ওই পেতনিটি বলল যদি বেশি কথা বলিস তাহলে তোদের সকলকে মেরে ফেলব। তখন আর ওস্তাদ কবিরাজ ছিল বটেই, কিন্তু আমাদের দিকে তাকিয়ে তখন আর কোনো কিছু বলল না। তখন ওই পেতনিটিকে ওখানে রাতের বেলা যখন এক মন মিষ্টি রেখে দিল, তারপর থেকে এরকমটা কমে গেল। আর ওই যে ছাত্রবাই, এরপর তারপর দিন অনেক জ্বর আসলো, তখন আস্তে আস্তে যখন স্বাভাবিক হলো তো তখন অনেক সুস্থতা অবলম্বন করলো। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
সো থ্যাংক ইউ সো মাচ, দুটো ঘটনা আমরা শুনলাম, আরো একটা ঘটনা শুনবো, বাট তার আগে যেটা বলতে চাই, চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। চিপস না বিস্কিট, বিস্কিট নাকি চিপস, এই মজার কনফিউশনটা চলতেই থাকুক। সর্বশেষ ঘটনাটা আমরা শুনবো আমাদের লাস্ট যিনি অতিথি তার কাছ থেকে। এটা কোথাকার ঘটনা?
এটা হচ্ছে আমার মামাকে নিয়ে ঘটনা।
আচ্ছা,
এটা আমার নানি আমাকে বলেছে আর কি।
চলো শুনি আমরা ঘটনাটা।
তো এই ঘটনাটা হচ্ছে অনেক আগের, এই ঘটনাটা হচ্ছে 1990 সালের দিকে। তো যখন আমার নানি এই ঘটনাটা আমাদেরকে বলল, তখন আমি বললাম যে এরকমটা কি হয় কি? তখন আমার নানি বলল যে হয়, মানুষের সাথে এরকমটা হয় মাঝে মাঝে। তো আমি তারপর যা শুনলাম সেটা এখন আমি আপনাদের সাথে বলবো। ঘটনাটা হচ্ছে যখন আমার মামার দু তিনজন বন্ধু ছিল, একসাথে ঢাকায় জব করত, মালিবাগ, এই মালিবাগ।
আচ্ছা,
মালিবাগ জব করত, কোন কোম্পানিতে করতো সেটা আমি জানি না, বাট জব করতো সেটা আমি জানি। তো যখন একসাথে বন্ধ হলো, মানে ছুটি নিয়ে বাসায় গেল, তখন আমার মামা এবং বন্ধুরা বলল যে সবসময় তো বাসায় থাকি, চল এবার আমরা কোনো জায়গায় একটি সফর করি, একটু ঘুরে আসি। তখন আমার মামা এবং বন্ধুরা বলল চল, আচ্ছা তাহলে আমরা ঘুরে আসি। তখন মামা বন্ধুরা মিলে বলল যে কোথায় যাওয়া যায়। তখন মামা বলল চল আমরা সিলেট জাফলং ঘুরে আসি। তখন বন্ধুরা, মামার বন্ধুরা আর মামা বলল যা চল তাহলে আমরা ঘুরে আসি, সাদা পাথর আছে আমরা দেখে অনেক ভালো লাগবে। তখন সায়দাবাদ এসে যখন টিকিট কাটল, বাস দিয়ে যখন ওখানে গেল, যাওয়ার পর সারাদিন ওখানে ঘোরাফেরার পর একটা বিশ্রামের প্রয়োজন আছে। তো সেখানে যখন আমরা এভাবেও জানি যে যখন কক্সবাজার অথবা সাজেক বিলি যেখানেই যাক মানুষ গড়তে একটা রিসোর্টে থাকে, সেরকমই আমার মামারা যখন সন্ধ্যা হয়ে গেল তখন একটি রিসোর্টে যাওয়ার জন্য গেল। তখন মালিকের সাথে সব দামাদামি সবকিছু করে যখন রুমে প্রবেশ করল তখন যেহেতু রাত হয়ে গেল তখন রিসোর্ট থেকেই খাবার দাবারের ব্যবস্থা করল। খাবার দাবার খেয়ে মামা মামার বন্ধু দুজন ছিল তারা এক রুমে ঘুমালো আর মামা আলাদা রুমে ঘুমালো। তো মামা যখন আলাদা রুমে ঘুমালো রাত তখন প্রায় একটা বাজে, হঠাৎ করে মামার ঘুম ভেঙে গেল। মামার ঘুম ভাঙা পর যখন মামা ঘুম ভেঙে গেল তখন মামার অনেক পানি খাওয়া ধরেছিল, পানি পিপাসা লাগছে। তখন মামা পানি খাওয়ার জন্য আলাদা রুমে যখন কিচেন রুমে গেল তখন জগ থেকে যখন পানি ঢেলে খাচ্ছিল, পানিটা খাওয়ার শেষে যখন হাত থেকে গ্লাসটা রাখলো টেবিলের উপর তখন মামা কেমন জানি একটি পিছন থেকে একটি ছায়া এসে দাঁড়ালো, এরকম একটি মানে অনুভব করলো। তখন মামা বলল মনে হয় আমার বন্ধুর আসছে, এরকম একটি ভেবে যখন পিছন দিকে তাকালো তখন দেখলো যে মামার পিছনে কেউ নেই। তখন মামা ভয় পেয়ে গেল, হঠাৎ করে এরকম একটি ছায়া আবার নেই। তারপরে দৌড় দিয়ে যখন রুমে আসলো দেখলো যে মামার বন্ধুরা ঘুমে শাহিত। তখন মামা ভয় পেয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল, ভয় পেতে পেতে কখন ঘুমিয়ে গেল মামা বলতেও পারল না। এরপর দিন সকাল হতেই মামা তাদের তার বন্ধুদেরকে এ সকল ঘটনাটি খুলে বলল। কিন্তু এরকম ঘটনাটা যে এরকম হবে সকল মানুষ যখন প্রথম শুনবে কিন্তু এটা বিশ্বাস করবে না, আবার নাই করার ব্যাপার। ঠিক সেরকমই মামার বন্ধু এটাকে হাসি তামাশা করে উড়িয়ে দিল যে এটা কি হয় নাকি, কত মানুষ আসছে এখানে, এটা কি হয় এরকম, মানে কোনো কিছু না ভেবে এটাকে উড়িয়ে দিল। উড়িয়ে দেওয়ার পর তারপর মামারা যখন আবারও ঘুরতে গেল তখন সারাদিন মামার মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছিল যে কেন হলো, কি আছে ওখানে, এরকম শুধু মামার মাথায় ঘুরছিল। আবার যখন সন্ধ্যা হয়ে গেল আবার যখন রিসোর্টে ফিরে আসলো রাতের খাবার দাবার শেষে শুয়ে পড়ল, ঠিক আগের দিনের মতো এদিনও রাতের বেলা যখন মামার ঘুম ভেঙে গেল তো মামার অনেক পানি খাওয়া অনেক পানি পিপাসা পেল। তো মামা আবারও আগের দিনের মতো যখন পানি খাওয়ার জন্য কিচেন রুমে গেল তো ঠিক সেরকমই পানি খাওয়া শেষে যখন গ্লাসটা রাখলো তো পিছনে আবারও সেই ছায়াটা এসে দাঁড়ালো। তো যখন পিছন থেকে তাকালো দেখলো যে ছায়াটা নেই, তখন তো মামা অনেক ভয় পেয়ে গেল। তারপর রুমে এসে আবার ঘুমিয়ে পড়ল। সকাল হতেই মামা সেই যে রিসোর্টের ম্যানেজার ছিল সেই ম্যানেজারের কাছে গেল, গিয়ে বলল যে আজীব অবস্থা, আপনি আমাদেরকে যে রিসোর্টে যে রুমে আমাদেরকে আপনি দিয়েছেন যে রুমে আমরা থাকছি সেখানে কি কোনো আগে কোনো অলৌকিক ঘটনা ঘটেছিল? তখন একটি কোম্পানির ম্যানেজার কখনোই যে কোম্পানিতে কোনো খারাপ কিছু হলে সেটা পেশ করতে চায় না, চাবেও না। কিন্তু মামা অনেক জোরপূর্বক অনেক জোরাজোরি করলো যে এখানে কি কি হচ্ছে সেটা জানতে চাইল। তো তখন ম্যানেজার সাহেব বলতে চাচ্ছিল না কিন্তু অনেক জোরপূর্বক করার কারণে ম্যানেজার বলল যে আজ থেকে প্রায় 10 বছর আগে তো মামারা যে রুমটা ছিল এটা ছিল সবার নিস্তালায়। তো ম্যানেজার সাহেব বলল যে তাহলে শোনেন, আজ থেকে 10 বছর আগে এই যে রিসোর্টটা আছে এটা কোনো রিসোর্ট ছিল না, এটি একটি বাড়ি ছিল। তো এই যখন এই বাড়িটা ছিল তখন এই বাড়িতে একজন ছেলে আর একজন মেয়ে থাকতো যারা রিলেশন করে বিয়ে করেছিল আর কি। তো বিয়ে করার পর 1-2 বছর ভালোই কেটেছিল, আর আমরা এমনি তো জানি যে রিলেশন করে বিয়ে করার পর পরিবারটা সুখী অতিরিক্ত কম হয়, ঝগড়া বিবাদ বেশি হয় এটা আমরা জানি। তো এরকম ঝগড়া বিবাদ হতেই তখন হঠাৎ করে এই কিচেন রুমে তাকে ওই তার স্বামী তাকে বেঁধে ওখান থেকে চলে আসছে, মুখ বেঁধে চলে আসছিল। তখন থেকে ওই মহিলা কোনো কিছু না খেতে পেরে ওখানেই মারা যায়। মারা যাওয়ার পর ওই যে বাড়ির আশপাশে যখন মানুষ দেখলো যে এই ঘর তালা মারা অনেকদিন হয়ে যাচ্ছে, আবার মানুষটা অনেকদিন হয়ে গেছে মরে গেছে, এভাবে অনেক গন্ধ ছড়াচ্ছিল, তো তখন মানুষগুলো এখান থেকে এরকম এরকম গন্ধ আসছে কেন? তখন যখন তালা ভেঙে ভিতরে ঢুকলো, তখন দেখেছি এরকম অবস্থা। তখন ওখানে যেহেতু অনেক আগের ছিল, তাহলে মাটির ছিল রুমটা, তো সেখানেই ওই মহিলাটাকে কবর দিয়ে থিয়ে দেয়। তারপর ওখানে যেহেতু ওই স্বামীও নেই, স্ত্রীও নেই, তো তখন ওখানে এই এরকম একটা রিসোর্ট তৈরি করা হয়। তারপর যখন এই ঘটনাটি শুনল, তখন মামা সেখানে আর দেরি না করে মসজিদে গেল। মসজিদে গিয়ে যখন ইমাম সাহেবকে খুঁজল, তখন মসজিদের খাদেম বলল যে আপনি এখানে কি করতে এসেছেন। তখন খাদেম বলল, আমার মামা বলল যেখানে আমি মসজিদে ইমাম সাহেবের সাথে দেখা করতে আসছি। তখন মসজিদ ইমাম সাহেবের সাথে যখন দেখা করলো, তখন ইমাম সাহেব বলল যে আমি জানি তুমি এখানে কেন এসেছো, আমি আগের থেকে এই ঘটনাটি জানি। তখন বলল তাহলে এখন আমার কি করার। তারপরে তখন মসজিদের ইমাম সাহেব বলল যে তখন মামা জানে না যে এই খাটের নিচে যেরকম আছে। তখন ইমাম সাহেব সবকিছু খুলে বলল, তারপর বলল যে এই তাকে তুমি দাফন কাফন করে গুরুস্থানে দাফন করে তুমি এসে পড়ো, জানাজা নামাজ পড়ি। যেহেতু মহিলাটি জানাজা পড়ানো হয়নি, তো তখন মামা ঠিক সেরকম ভাবে করল। তো সেখানে জানাজা নামাজ পড়িয়ে গোরস্থানে যখন কবর দিল, তারপর থেকে এরকম আর ঘটনা ঘটেনি। তো এটা ছিল আমার তৃতীয় ঘটনা
এবং আজকে সর্বশেষ ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। সো বেশ কিছু ঘটনা আমরা শুনছিলাম কিন্তু, এবং লাস্ট যেই ঘটনাটা ছিল সেটা হচ্ছে যে মামার কাছ থেকে কালেক্ট করা একটা ঘটনা। সো ব্যাপারগুলো এরকমই, খুবই সিম্পল, মানে সব সময় যে আপনার নিজের সাথে ঘটনা থাকতে হবে কোনো প্রয়োজন নাই। আপনি আপনার ফ্যামিলি রিলেটিভ বা কোনো না কোনো মাধ্যমে কিছু ঘটনা কালেক্ট করতে পারছেন, দ্যাটস ইট, রেজিস্ট্রেশন করেন এবং ঘটনাগুলো যদি প্রচারযোগ্য হয় ইনশাল্লাহ আপনি আসবেন পরের পর্বে। সো অসংখ্য ধন্যবাদ বন্ধু। আরেকটা বার যদি নামটা শুনি,
মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ।
হাবিবুল্লাহ মিসবাহ। সো হাবিবুল্লাহ